This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একবার ওয়েলকাম করছি, আরো একবার স্বাগত জানাচ্ছি, আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর জে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে, শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জেবিএসবি। এবং এই অনুষ্ঠানে একজন বন্ধু আজকে কনফেস করতে বসে গেছে, এরই মধ্যে কে রয়েছে চলুন প্রথমে জেনে নেই আর জে রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি রাফি, 24 বছর বয়সী রাফি এসেছেন চট্টগ্রাম থেকে। কিশোর বয়স থেকেই একটু দুরন্তপনা তার মধ্যে ছিল, পাশাপাশি পরিবারের প্রতি ভালোবাসাও ছিল সমানভাবে। মা তার প্রিয় ব্যক্তিত্ব, আর তাই তো মা অসুস্থ হলে রাফি নিজের হাতে রান্না করে খাওয়ান। খেলাধুলা পছন্দ করেন রাফি, বিশেষ করে ফুটবল তার প্রিয় খেলা। এছাড়াও বন্ধুদের সাথে ঘুরতেও পছন্দ করেন। এত কিছুর পরেও সত্য বলার মঞ্চে আজ কেন রাফি, তা জানতে চলে যাচ্ছি আর জে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রাজু। আমরা জানলাম যে রাফি রয়েছে আজকে আমাদের সাথে। রাফির জীবনের অপ্রিয় সত্য আমরা জানবো। বড় বড় মতে আমাদের সঙ্গে থাকছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমাদের সঙ্গে থাকছে এসএমএস পোল। ইনফ্যাক্ট যদি প্রয়োজন হয় আমরা এসএমএস পোলে আপনাদের মতামত অবশ্যই এক্সপেক্ট করব। এবং শুরুতেই আমরা একটু ডক্টর তাজুল ইসলামের সঙ্গে কথা বলতে চাই বরাবরের মতো নিয়ম অনুযায়ী। ডক্টর তাজুল ইসলাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে থাকবার জন্য। আপনার মূল্যবান মতামত নিশ্চয়ই পাবো, সঙ্গে থাকুন প্লিজ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে রাফি, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনার বিবেকটি জাগানোর কাজ কে করেছে, যে কারণে আজকে আপনি অত্যন্ত সাহস নিয়ে লাখো জনতার মঞ্চে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করতে যাচ্ছেন?
আমি জেবিএসবি প্রতিনিয়ত শুনতাম, শোনার বলে একদিন আমার চিন্তা হলো যে না, আমিও তো অনেক অপরাধ করছি, আমার আগে যাওয়া উচিত। তখন আমি নিজেই আমার সেলফোন থেকে আপনাদেরকে আমি কল করি। কল করার পরে তো আমি কানেকটিং তিনবার কল দিয়েছিলাম, তিনবার কল দেওয়ার পরে আপনাদের এখানে কানেকটিং পাই। আমার প্রায় কল দেওয়ার তিন দিন পরে আপনি আমাকে ডাকেন।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা ঢুকে যাচ্ছি এবার যাহা বলিব সত্য বলিব মূল পর্বে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব। জি, আপনি শুরু করুন।
আমরা আগে থাকতাম, আমরা এই চট্টগ্রাম নিউ মার্কেটে সদরঘাটে থাকতাম। তো ওখানে মানে পরিস্থিতি, পরিবেশ সবটাই ভালো ছিল। মানে ওখানে মানে কোনো একটা ক্রাইম করবো বা ক্রাইমের ভিতরে ঢুকবো এরকম কোনো পরিস্থিতি ছিল না। ওখান থেকে আমার আব্বু বিভিন্ন সমস্যার কারণে ট্রান্সফার হয় ওই শেষে বাজিত বুঝতে।
বাবা কি করেন আপনার?
বাবা এখন
ওই সময়টাতে কি করতেন?
ওই সময়টাতে ডাটা সেট যে বিজনেসটা ওটা করতো।
কি বিজনেস?
ডাটা সেট প্রিন্টিং প্রেস।
ওকে, আচ্ছা, তো আপনারা ওখানেই থাকতেন। কয় ভাই বোন ছিলেন আপনারা?
দু বোন এক ভাই।
দু বোন এক ভাই। আপনি যে সময় গল্প বলতেন তখন আপনার বয়স কত?
তখন আমি ওয়ানে পড়তাম।
ক্লাস ওয়ানে পড়তেন?
হ্যাঁ। তারপর ওখান থেকে মানে পরিস্থিতি আব্বু মানে ফ্যামিলি সমস্যা কারণে আমরা চলে আসি আরফিনগর। তো ওখানে জায়গা নেওয়ার পরে পরিস্থিতি ছিল খুব খারাপ, মানে চতুর্দিকে মানে ব্যাড স্পট। ওখানে নেশা বিক্রি হইতো, যে গাঁজা ওগুলো বিক্রি হইতো। আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে, তো আমরা ওখানে পড়ালেখা করি। ক্লাস যখন টু এ তখন আমি কি করছি, আমার ঘরে একদিন মানে বকা জাগা করছিল। করার পরে আমি ওখান থেকে আমার একটা বকা জাগা করার পরে আমার পরানো ছিল একটা লুঙ্গি আর একটা গেঞ্জি, ওইটা পরে আমি সাথে সাথে আমার মা
কি কারণে
বকা জাগা করছে যে আমি লেট করে আসছি কেন?
কোথা থেকে লেট করে আসছি?
আমি গেলে মানে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে মানে বাসে লেট করে আসছিলাম। তখন আমাকে বকা জাগা দিয়েছে, আমার মেজাজ ছিল করা হওয়ার পরে। তারপর ওখান থেকে আমি সাথে সাথে চলে আসি ঢাকা। ট্রেনে করে ঢাকা চলে আসি, পকেটে ছিল আপনার 260 টাকার মতন। ঢাকা চলে আসার পরে এখানে
এর আগে ঢাকা এসেছিলেন?
হ্যাঁ, এর আগে ঢাকা আসা হয়েছিল।
কিভাবে এসেছিলেন? কার মাধ্যমে এসেছিলেন?
ট্রেনে করে।
ট্রেনে করে একা একা এসেছিলেন?
একা একা আসতাম।
মানে আপনি ঢাকা যাওয়া আসা ছিল আগে থেকে?
হ্যাঁ।
স্বাধীনতা
দিত কেন? স্বাধীনতা দিত না, আজকে ভুল করছে কালকে ঠিক হয়ে যাবে, এরকম একটা মানে ওদের ইয়া।
আপনার বাপ মা দুজনে এটা করতো? ভাই বোন যেন কয়জন ছিলেন?
আমরা দুই বোন একবার ছিলাম।
আপনি সবার বড়?
না, আমি মেজো।
আপনি মেজো, মানে আপনার ভাই বোন বা আপনার পরিবারে কেউই আপনাকে ব্যাপারে কোনো শাসন করতো
না? আমার বাবা সম্পূর্ণ ছাড় দিত, কিন্তু আমার মা ছাড় দিত। আমার মা বকা ঝগা করলে আমার বাবা আমার মাকে ঝগা করতো।
মানে ছেলে মেয়েদের কেন বকা ঝগা করো?
আমার বাবার একটা কথা ছিল যে আজকে ভুল করছে কালকে ও ঠিক হয়ে যাবে।
ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো বলছিলেন যেটা যে আপনি কোথায় যেন চলে আসেন?
হ্যাঁ, ঢাকায়। তারপর আমি ঢাকা আসি, ঢাকা আসার পরে তারপর আমি ঢাকা কমলাপুর রেস্টুরেন্টের সামনে একটা ফ্লেক্সিবল দোকান আছে, দোকানটা এখন আছে। তো ওই দোকানে আমি কল দিই, ওই দোকান থেকে আমার মা মানে ঘরের নাম্বারে কল দিই। কল দেওয়ার পরে আমার মারে বলছি যে মা আমার মামা তো আছে, মামার নাম্বারটা দেন, আমি মামার কাছে যাবো। তো মা আমার ফোনে বলে যে তুই কি পাগল ছাগলের মতন কথা বলতেছিস, তুই চিরাং চলে আয়। এরা যখন বলছে তখন আমি আর ফোনও কল করি নাই। এরকম করে আমি 9 দিন ওখান থেকে সাথে মানে কমলাপুর স্টেশনে যাই, আবার সিলেটের ট্রেনে উঠি। আমি সিলেটের ট্রেনে উঠতে পারি না, মানে সিলেটের ট্রেনটা রানিং ছিল দুপুর 12টার থেকে মনে না 1:30 দিকে মনে ছাড়তো, রানিং ছিল। আমি 10 মানে ধৈর্য উঠি, ওঠার পরে তারপর এদিকে আমি যাই প্রায় অনেকক্ষণ, 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি ওই ট্রেনে আসছিলাম। এতদিকে জল অবস্থায় বৃষ্টি পড়তো, প্রচন্ড বৃষ্টি পড়ছিল, ঠান্ডা। আমার শরীরে কোনো কাপড় ছিল না, ঠান্ডায় আমি মানে পুরো বরফ হয়ে যাচ্ছি। এরকম অবস্থায় আমি সিলেট যাই, সিলেট পৌঁছি না, আশুগঞ্জ না কোন একটা স্টেশনে আমি ঠিক মনে করতে পারতেছি না, ওইখানে যে আমি নামি। তো ওই ট্রেনটা চলে গেছে, আমি ওটা নক করতে পারিনি। পরবর্তী আমি স্টেশনে যেতে ট্রেন মিস করছি। তো একটা লোকের জিজ্ঞেস করলাম যে ঢাকা সিলেটের ট্রেন আসবে কখন? বলতেছে যে আধা ঘন্টা পরে আসবে। তো একটা ট্রেন আসতে দেখতেছি অনেকটা খালি। তো ট্রেনে ভেতরে ঢুকি, ঢোকার পরে দেখতেছি অনেকটা সিট খালি। আমি ওখানে ঘুম পাইতেছি, আমি ঘুমানোর জন্য ঘুম শুয়েছি, দেখতেছি বৃষ্টি পড়তেছে প্রচুর ভিতরে। তো জানালাটা আটকানোর সময় আমি জানালাটা যখন আটকাবো তখন আমি জানালার হাতে মানে আমার বাম হাতের বুড়ো আঙুলটা ওখানে চাপা পড়ে, স্টিলের ওটা চাপা পড়ে। চাপা পড়ার পরে তো ওটা হাত মস্কাইছে না কি ইয়া হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু হাতে প্রচন্ড ব্যথা হয়েছে গিরায়। তো হাতটা ওইভাবে ধৈরে রক্ত পড়ছিল কিছু। তো ধৈরে আমি শুয়ে রয়েছি, ওখানে শুয়ে থাকার পরে আমি ঘুম থেকে ওঠার পরে দেখছি স্টেশনটা চেনা চেনা লাগছে,
স্টেশন চেনা চেনা লাগছে।
ট্রেন থেকে নামি দেখি যে ওখানে ইয়া চট্টগ্রাম স্টেশন লেখা। তো আমি চট্টগ্রাম চলে আসছি, আর কোনো ইয়ে নাই। ওই সময় মনে হয় তারপরের দিন আমি দুপুর সকাল 4টার দিকে ভোর, এক ছেলের সাথে পরিচয়। ছেলেটা আমার ওখানে কুলিগিরি কাজ করে, মানে একটা আনসারদের কিছু ইয়ে আসছিল। তো ওখানে আমরা 15 টাকা করে 30 টাকা পাইছিলাম। তো পেটেও মানে খিতার।
আপনি কুলিগিরি করলেন?
হ্যাঁ, আমি কুলিগিরি করছি।
আচ্ছা,
তো ওই ছেলের সাথে একবারই করছি। কিন্তু
এই যে আপনি দূর দূরান্তে চলে যাচ্ছেন মার সাথে রাগারাগি করে, ফ্যামিলিতে রাগারাগি করে, আপনার ভয় করতো না?
না, ওই সময় আমার ভয় কোনো জিনিসটা কাজ করতো না, যে আমি একদম কারো হাতে পড়বো বা ফান্দে পড়বো এরকম কোনো ভয়
কোনো ভয় কাজ
করতো না।
মানে বকা দিয়েছে তো বাড়ি থেকে পালাও?
হ্যাঁ।
ওকে, তারপর?
তারপর ওই ছেলে আমাকে নিয়ে যায় একটা নাস্তার দোকানে। আমি খিদে লাগছে, আমার পকেটেও টাকা নাই। তো নাস্তা খাওয়ানোর পরে ওখান থেকে আমার লাল দিকে মাদানে নিয়ে আসে, লাল দিকে একটা ওই যেখানে রিজার্ভ গাড়িগুলো যায় একটা হোটেলে নিয়ে আসে, বলছে চাকরি দিবে। ঠিক আছে, চাকরি দিবে। আমরা ওখানে দাঁড়াইছি বৃষ্টিতে। পরবর্তী এক লোক আসে, প্রায় 15-20 মিনিট দাঁড়া থাকার পরে কোনো কথা বলতেছে না, কিন্তু ছেলেটা কারোর সাথে কোনো হোটেলের সাথে কথা বলবে কোনো কথা বলতেছে না। তো আমার এক লোক আসে, নাম হয়েছে ওনার সুলাল, তো হিন্দু লোকটা। তো উনি কি করছে আমার বলতেছে কি করস? আমি বলি যে কিছু করি না, আমার বাবা ঘরে মানে কাজের জন্য চাপ দিয়েছে, সেজন্য বাইরে এসে বসছি, এতটুকুই বলছি। বলে বাপ কি করে? আমি বলছি চিরাঙ্গা মানে 8 নম্বর বাস চলে। তো আমি বলছি বাস চলে, কিন্তু সত্যি পরিচয় দেয়নি। মা কি করে? আমি মা গার্মেন্টস চাকরি করি। এবার বলছি লোকটার মনে মায়া লাগছে, তখন লোকটা আমার ওখান থেকে নিয়ে গেছে। ওই ছেলের বাবার আমার ওই সময় কিছু বলে নাই। ওই হোটেলটা যে হোটেলের সামনে বসেছে উনি দেখে বুঝছে আমার পেটে মানে খিদে লাগছে। তুমি আমার ভিতরে ঢুকে খাওয়ানোর পরে আমি ওখান থেকে ওই মামার সাথে মানে বিভিন্ন গাড়ির সাথে যাইতেছি। মামা কিন্তু ওনার ছেলের মতন রাখতো, তো ওনার ঘরে অনেকটা হিসাব টিসাব আমি রাখতাম।
জিজ্ঞেস করেন আপনি কোথা থেকে আসছেন বা কি অবস্থা?
হ্যাঁ আমি বলছি যে আমি আরফিনগর শেষ বাসাটা বলছি। উনি বলছে আচ্ছা এখন আমার কাছে থাক, পরবর্তীতে তোকে আমি মানে ফ্যামিলি কাছের সাথে কথা বলবো।
আচ্ছা
তারপর আমার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে থাকি 9 দিন থাকি। ওনার ছেলে 2 ছেলে 1 মেয়ে। 9 দিন থাকার পর আমার থেকে খানি খারাপ লাগতেছে, আমি ফ্যামিলিতে চলে আসবো। তো ওই দিন আমি ওনার না বললে আমি ঘর থেকে আইসা করি। উনি আমার মোবাইল দিতে চাইছিল, এর মধ্যে আমি মোবাইল টোবাইল কিছু নিইনি, আমার মোবাইল লাগবে না, যতটুকু আছে আমি এতটুকু ভালো আছি। তো উনি আমার কোনোদিন মানে চাপ দেয় একটা মানে একজনের কাছে থাকলে যে একটা গালা গালি প্রেশার কি করো ওরকম কোনো কিছুই করতো না, তো ওনার ছেলের মতই রাখতো। তো আমি 9 দিন পরে একদিন ওই দিন ছিল বৃহস্পতিবার ফ্যামিলিতে আসি। এলাকায় আসার সাথে সাথে আমার মানে ঘরে খবর গেছে রাফি আসছে। তারপর আমার আম্মু মানে একটা অন্য রাস্তা দিয়ে আইসা মানে আমার ধরবে এমন একটা ইয়া করছে, মানে আসতে যেত আসছে মানে মার মারধর কিছু করবে না। তা আমি ভয় যাইতেছি না, তারপর বলে যাচ্ছি গেলাম। যাওয়ার পরে আমার পাজা ঘরে ধরে কান্না করলো, তারপর ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার সাথে আমার আব্বু ফোন করছে। জানি না আমার আব্বু ছিল টেক্সটাইলের এখানে মানে একটা দূরত্ব জায়গা ছিল, তো উনি 5 মিনিটের ভিতরে মানে কথা ফোন রাখছে, রাখার 5 মিনিটের মধ্যে দেখছি উনি আমার সামনে।
আচ্ছা আচ্ছা
উনি আমার সামনে, তারপর উনি কি করছে আমার বলেছে তুই কই গেছিলি, মানে অনেক কান্নাকাটি করতেছে, অদা দে তো মার গায়ে হাত মানে ইয়া কর যে তুই কোনোদিন আর যাবি না। তুই এর মধ্যে কিন্তু যেই আমি সেল নাম্বার ঢাকা এসে যে মোবাইল থেকে আমি কল দিছি ওই নাম্বারে কল দিছিল। ওই লোকটা আর আমার মামা জাহাঙ্গীর যেটা উনিও মিলে আমি স্টেশনে খুঁজছিল অনেক। ওই সময় আমার হাত ভাঙা ছিল, আবার আমার মামারটা ভাঙা ছিল, ব্যান্ডেজ করা ছিল না এমনি হাত সব এখনো ভাঙা আছে দেখা আছে। খুঁজে পাইনি কিন্তু আমারে পাবে কোথায়? আমি তো ওখান থেকে সিলেট থেকে চট্টগ্রাম ঘুরতেছি, এসে যাওয়ার পরে অনেক মানে ভালো যা যা পছন্দের খাবার ওগুলো সব রান্না করে খাওয়াইতেছে। তার কিছুদিন পর আমি কি করছি আবার মানে এরকম করছি, তখন কিন্তু আমি এটা শখে করছি, আমার ভালো লাগতে চাইছিলাম আমি ঘুরে আসবো। তো ওই দিন আমি বাইরে আমি 260 টাকা নিয়ে আমার ঘরে তামা আসছিল,
মানে আপনার ভালো লাগছে না যেন আপনি বাড়ির বাইরে চলে গেছেন। আপনার কোন ফ্রেন্ড ছিল না ওই বয়সটাতে?
হ্যাঁ ফ্রেন্ড ছিল, যে আমি একটা কথাই বলছিলাম আমাদের যে এলাকাটা ওই এলাকাটা খুব খারাপ, খারাপ বলতে পরিস্থিতি খারাপ মানে কিছু লোক ভালো হলে তো এলাকাটা খারাপ কিন্তু এলাকার মানুষগুলো খারাপ, কিন্তু
ছেলে যাদেরকে আপনি সমবয়সী বন্ধু হিসেবে পেয়েছেন তারাও খারাপ।
হ্যাঁ তারা খারাপ, তারা কিন্তু নেশাও করতো,
তারা নেশাও করতো,
তারা নেশা রানিং ছিল। তার পরবর্তীতে আমি এখান থেকে
বলছিলেন যে কত টাকা নিয়ে বের হলেন?
260 টাকা।
260 টাকা নিয়ে বের হয়েছেন, কেন বের হয়েছেন? ঘুরে যাবেন,
ঘুরে আসবো। তবে ওই টাকাটা আমি পাইছি আবার ইয়ার থেকে, আপনার তামা আসলে আমাদের ইপিএস আসলে ইপিএস থেকে আমি তামাটা খুলছি, অ্যাডাপ্টারটা খোলার পরে ওইখান থেকে তামাগুলো বিক্রি করছি, বিক্রি করে 260 টাকা পাইছি। আর ওই 260 টাকা নিয়ে আমি চলে আসি আবার ঢাকা। এবার কিন্তু কাউকে ফোন করতেছি না, ঢাকার থেকে গেলাম আমি ঢাকা, মানে যেদিন আসছি ওই দিন রাতটা থাকছি ঢাকা স্টেশনে থাকছি। থাকার পরে ওইখান থেকে গেলাম লালমনিরহাট, ট্রেনে করে ট্রেনের ছাদে করে আমি লালমনিরহাট চলে যাই। আবার লালমনিরহাট থেকে আমি ওখানে স্টেশনে ঘুরিও না, তারপর আমি লালমনিরহাট থেকে আইসা পড়তাম, তো ট্রেনের ছাদে করে আসতেছি। কিন্তু আমার থেকে একটা জিনিস ভালো লাগতো যে ধান কেটে পাট, তারপর দূরন্ত মানে মানে জায়গাগুলো ভালো লাগতো, কিন্তু আমি কোথা থেকে কোথায় যাচ্ছি বা মানে কত দূরত্ব ওইটা কিছুই জানতাম না। তারপর এখান থেকে আসতাম ঢাকায় আসছি, আবার ঢাকায় আইসা তারপর আমার আবার ফ্যামিলিরে ফোন করছি। ফ্যামিলিরে ফোন করার পরে তারপর আমার জাঙ্গি মামারে ফোন করছে, এইবার তো হাত ছাড়া করা দেবো না, জাঙ্গি মামা ফোন করছে, জাঙ্গি মামা কি করছে আনছে, আনার পরে তারপর ওইখান থেকে আমার আবার বাসে করে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পর আমি চিরাং আসছি, আসার পরে তারপর খবর শুনতেছিল কি যে আমার 5 পরীক্ষা। তখন কিন্তু আমি 2 থেকে কিন্তু আস্তে আস্তে উঠে আসতেছি, 5 যখন পরীক্ষা তখন আমি কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছি 17 দিন বাকি। যে স্কুল থেকে পরীক্ষা দিব তো ওই স্কুলের টিচাররাও জানে না যে আমি পরীক্ষা দিব, কারণ আমি ওই সময় লেখাপড়া অতটা করতাম না, স্কুল পালাইতাম পড়ালেখা ইয়ে করতাম না, মানে টিচারদের সাথে একটা খারাপ ইয়া আসিল। তারপর কি করতাম এখন লেখাপড়া কিন্তু আমার মানে মনোযোগ মাথা আছে ইয়া কিন্তু খুব ভালো ছিল। তারপর আমি ওখানে পড়ালেখা করলাম, আমি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী প্রশ্নগুলো মানে এক করে ওখান থেকে মানে প্রশ্নগুলো বাছাই করে দিন রাত পড়তাম। পরে আমি পরীক্ষা দিই, আমার আব্বু বলতে যাক পরীক্ষাটা দে তারপর দেখা যাক কি হয়।
কোন ক্লাসের কথা বলছেন এটা?
তখন এটা 5 এর
পরীক্ষার কথা বলছেন। ওকে
তারপর আমি 5 এ পিএসসি দিই, পিএসসি দেওয়ার পরে আমার রেজাল্ট আসে আমি বলছি যা হোক আমি পরীক্ষা দিয়েছি ভালো মতো, এখন কি রেজাল্ট আসে আমি জানি না। তো যেদিন রেজাল্ট দেয় ওই দিন আমি নেটে দেখি রেজাল্ট, আমার আব্বু দেখতেছি আমি 3 পয়েন্ট আর আমি দেখতেছি 3.6, মানে একটু বেশ কমিতেছে। তো আমার আব্বু কনফার্ম হওয়ার জন্য স্কুলে গেছে, স্কুলে গিয়ে যখন টিচারকে বলছে আফা আমার মানে ছেলের রেজাল্টটা কি অবস্থা, আপনার ছেলে তো পরীক্ষা দেয় না, আপনার ছেলে কি রেজাল্ট জানবে?
আপনি আসলে পরীক্ষা দেন?
আমি দিছি, কিন্তু
পরীক্ষা দিয়েছি।
যেই ম্যাডামের মাধ্যমে দিছি ওই ম্যাডামটার নাম ছিল ফারনা ম্যাডাম, উনি আমার মানে খুব ইয়া করতো, উনি আমার হাত থেকে মোবাইলে ফোন নিয়ে ফেলছে।
আচ্ছা তারপর
পরীক্ষা 1 সপ্তাহে মোবাইলটা নিয়ে ওনার কাছে রেখে দিয়েছে যে মোবাইলটা অন্তত এই সময়টুকু না থাক। তারপর ফানাবান বলতেছে যে হ্যাঁ পরীক্ষা দিছে ও রেজাল্ট আসছে, বলতেছে কই রেজাল্টের কার্ডটা দেন, তো রেজাল্টের কার্ডটা দিছে। তারপর আমি ওই সময় পাইছিলাম 3.06। আসল রেজাল্ট যেটা হওয়ার পরে এখন আমি ঘরের মধ্যে চুপচাপ, এখন আমার কেউ ভর্তি করাবে, তখন ডক্টর মাদের স্কুলে ভর্তি করালো ক্লাস সিক্সে। আমি তখন আবার আরেক দিক দিয়ে খুশি হয়েছিলাম যে কোনোদিকে যাইনি, কারণ নতুন স্কুলে ভর্তি হয়েছে, আমার বোনও ওটাতে পড়তো, এখন আমি নতুন হয়েছি। তারপরে বিভিন্ন সৃজনশীল বলে যে ওগুলা করতাম, মানে ভালো লাগতো, এগুলো করবো এখন নতুন। ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে এখন মানে ওখানে নতুন নতুন ফ্রেন্ড ইয়ে হইতেছে। যখন সিক্সে ভর্তি হয়েছি তখন সিক্সে আমরা বি সেকশনে ছিলাম, শুধু 98 জন ছেলে। 13 জন মেয়ে ভাবতি এডমিশন নেওয়াতে 13 জন মেয়ের সেকশনে হাইতেছে না, 13 জন মেয়েকে দিছে আমাদের সেকশনে। তখন 13 জন মেয়ে মানে ভালোই দিন কাটতেছে। এক সময় একটা জিনিয়া নামে মেয়ে ছিল, ওই মেয়েটা আমার সাথে ফ্রেন্ড হয়। ফ্রেন্ড হওয়ার পরে আমি ওই মেয়েটার মানে লাভ বা ওগুলো কিছুই ছিল না আমার ভিতরে, মানে প্রেম করবো।
ক্লাস সিক্স এর কথা বলছেন?
হ্যাঁ, ক্লাস সিক্স এর কথা। প্রেম করবো কোনো কিছুই ছিল না। মেয়েটার সাথে আমার কথা হইতো, মেয়েটার বেঞ্চের পিছে সিটে বসতাম। একদিন আমার ফ্রেন্ড একটা ওর বান্ধবীর চুল ধরে টানছিল, আমার আবার যে কোনো ইয়াকি কোনো জিনিস দেখলে হাসতাম। আমি আমার বন্ধুটা চুপ করেছি, আমি হাসতেছি। তো এই জিনিয়া বলতেছে তুই দিস টান। আমাদের বিকাশ স্যার আসলে বিকাশ স্যার কিন্তু প্রচন্ড মার দেয়, যেরকম আদর করে ওরকম মারেও। তো ওই বিকাশ স্যারের কাছে বিচার দিল, বিচার দেওয়ার পরে আমি আমার প্রচন্ড মার দিল আমার পিঠে, মানে ওই সময় পিঠে দাগ করে ফেলতো আমার, মানে ওর এতগুলো আমি মেরেছি, এতগুলো কমপ্লেন আমি মেরেছি যে পুরো স্কুল জানা যায় আমি অফিসে মানে ওর সাথে লাভ করি। তো জিনিয়া কিন্তু ওতে রাজি নেই। আমি বলতাম তোকে তো আমি চাইতে দিছি, আমি তো তোর সাথে লাভ করতে চাইতেছি না। এরা যখন বলতেছে পরে আমি জিনিয়ার সাথে অতটা কথা বাড়াবাড়ি করি নাই, তা আবার বন্ধুত্ব মিলতেছে, আবার ছুটতেছে। তো একদিন গিয়ে গেলাম ওরা আমি চেতানোর জন্য চিঠি লিখতাম যে আমি তোমার দেখতেছি, কিন্তু আমার নাম লিখতাম না, আমি দুই টাইপের লেখা লিখতাম, মানে একদম স্টেট বাই স্টেট লিখতাম। লিখে লিখে ওরা দিতাম, ওরা চাতে দিতাম, মানে খুঁজতো মানুষ খুঁজতো, কিন্তু কে মানুষ ওইটা পাইতো না। আমার চাতে তো কিন্তু ভালো লাগতো আমার মানুষকে। তারপরে ওইখান থেকে সিক্স অবস্থা জিনিয়ার সাথে আমার এক প্রকার মানে খুব ভালো একটা সম্পর্ক হয়। ওই সময় ক্লাস নাইনে আঞ্জু আর আঁকি, ওই দুই বোন আমার হেল্প করতো মানে চিঠি গুলো ট্রান্সফার করার জন্য। তোর হেল্প করতো, ওরা তো জানে যে আমি ফেম করতে চাইতেছি না, আমি জাস্ট মানে চাতে দিয়েছি। তোর জিনিয়ার বান্ধবী হেল্প করতো, যে ওদের বাসায় যাইতাম, জিনিয়াদের বাসায় কোনো সময় যাইতাম না, কিন্তু আঁকিদের বাসায় যাইতাম, আঁকি তারা আমাদের মানে জিনিয়ার আমার কাছে আনতো, আনতো, মজা করতাম, আমরা চলে আসতাম বাসায়। তারপরে ঘরের মধ্যে প্রচন্ড ঝগড়া হইতো আমার নিয়ে, কিন্তু আমার ঘরে কিন্তু এখনো কিন্তু ঝগড়া হয়, ঝগড়া হয়ে মাঝে মধ্যে কিন্তু কম, আগে তো মানে বেশি ইয়া করতাম, সেজন্য ঝগড়া হইতো বেশি। তার পরবর্তীতে আমি যখন সিক্স পরীক্ষা দেওয়ার আগে জিনিয়ার সাথে আমার একটা বিচ্ছিন্ন ঘটে, যে ওর বই নিয়ে ফেলাই আমি, আমার সাথে মারি খাওয়া হয়েছে, সেজন্য ওর বিজ্ঞান বই আর গণিত বইটা নিয়ে ফেলি। নিয়ে ফেলার পর ও আমার সন্দেহ করতেছে, তো আসলেই আমার ব্যাগ চেক করতো, কিন্তু আমি স্কুলে আসলেই আমার ব্যাগ চেক করতো। একদিন আমারও জানতে ব্যাগ চেক করছে, তো আমি আবার নিজের চিন্তা করলাম ও যদি পরীক্ষায় ফেল করে তো আমারও ধরবে। সেজন্য আমি আমার একটা পাশে ঘরে মেরে দিয়ে ওই স্কুলে পড়তো একটা ক্লাস ফোরে প্রাইমারি স্কুলে মেরে আইন বুঝে, এই দুইটা বই জিনিয়ার নামে মেরে দিয়ে আসবি, তো আমার নামটাম কিছু বলবি না। তো জিনিয়ারে দিয়ে আসতে গেছে, তো জিনিয়া তারা 4-5 জন মিলে ওই মেরে পেশাব দিছে। ছোট মেয়ে বাচ্চা মেয়ে ভয় দেখাইছে, নাম বলেছে। তারপরে আচারি আসে, আমি আসলাম ক্লাসে, আসার পরে আমি কিছু জানি না, আমার কিছু বুঝতে দিতেছে না। তো ওই আবার বিকাশ স্যারের ক্লাস আসলো, আসার পরে উনি বলছে বলার প্রমাণ কি, প্রমাণ হচ্ছে এই মেয়ে। ওই মেয়েরা আবার যায় প্রাইমারি স্কুল থেকে ডাইকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই মেয়ে, তো মেয়েও বলছে সাক্ষী দিয়েছে। মেয়ে সাক্ষী দেওয়ার আমার প্রচন্ড মার দেয় আমাকে, মানে মানে মুরগি বানাইয়া পিছিয়ে দিয়ে ইয়া পিঠে করে বাড়ি জালিবাদ দিয়ে মারতো, উনি 3-4 জালিবাদ এক করে মারতো। মারা পরে আমি ওদিন বাসায় এসে বলছি, মারে বলছি, মা বলছে কি করবি, মা অতটা ইয়া করতো না, ওই স্কুলে ছেলে মধ্যে মধ্যে ঝগড়া হয়, আমার আব্বু কোনোদিন কিন্তু কোনো মারামারি বা ইয়ার ভিতরে যাইতো না, স্কুলে হয়েছে স্কুলের টিচার এটা সমাধান করবে। তো এরকম করতে করতে একদিন ওই সিক্সে থাকা অবস্থায় আমি একটা মেয়ের থাপ্পড় মারি, দোলনা নামের এক মেয়ে ক্লাস টেনে, ওরা ছিল পুলিশের মেয়ে একটা, পুলিশের মেয়ে, সেজন্য উনি একটু মানে মাথা রক চড়া। তো আমার বলছে বান্দর বলছে ওয়াশরুম থেকে বাইরের সাথে সাথে ওরা আমি একটা থাপ্পড় মারি। এই থাপ্পড় মারার কারণে বাবুল স্যার নামে এক লোক আসলো, উনি গিয়ে আমার গার্ডিয়ান ডাকাইছে, বলছে তোর অঙ্গীকার নামা দিতে হবে আর তোর গার্ডিয়ান ডাকাইতে হবে। আমি বলছি স্যার আমি অঙ্গীকার নামা দিতে রাজি, কিন্তু আমি গার্ডিয়ান ডাকাতে রাজি নেই, কারণ আমি জানি আমার কোনো আমার ফ্যামিলি কোনো জায়গায় আমি নিয়ে যাইতে চাই আমার বিচারের কারণে। তো আমার ফ্যামিলি আর ডাকা লাগে নাই, আমার অঙ্গীকার নামে অতটা কি আমার একটু ভয় থাকে, কিন্তু অঙ্গীকার নামা কিছু না, একটা লিখে বলছি এখানে সিগনেচার করে দিই, আমি সিগনেচার করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে 7 উঠছি, যখন 6 ছিলাম তখন রোল ছিল 62, 7 ওঠার পরে আমার হয়ে গেছে 113 রোল হয়ে গেছে। আমি রেজাল্ট খারাপ করছি, তো 7 তুলছে, তোলার পরে 7 বেশি দিন যাইতে পারি নাই, 7 অতটা কিছু করি নাই। 7 বেশ 2-3 মাস যাওয়ার পরেই আমি স্কুল থেকে একটা মারামারি করছি ওই মেরে নিয়ে, ওই জিনিয়ারে নিয়ে একটা জায়গা বলতে, তুই জিনিয়ার সাথে কথা বলাস কেন, আমি বলি আমি বলবো তোর ইয়ে আসেনি, ও হয়েছে আমার বেদ মার দেয় স্কুলে। তো ওই দিন শার্টটার সবকিছু ছেড়ে দেয়, আমার ময়লাও পরে প্রচুর, তো আমি অতটা গিয়ে আমি স্কুল থেকে টিফিনে চলে আসি আর যাই না, শেষ আমার এতটুকু। আমার যখন 7 পরে আমার হয়নি, তখন আমি বাসায় আসছি, আসার পরে এক বছর আমি ঘরে বসে আছি।
মানে আপনি আর পড়াশোনা করেন নি ঘটনার পরে?
হ্যাঁ, মারামারি করার পর থেকে স্কুল থেকে আসছি। সবাই জানে কি আলমগীরের সাথে আমার কোন আলাদা একটা কোন মারামারি হয়েছে, সেই কারণে আমি ভয়ে যাইতেছি না।
মানে আপনার ফ্যামিলি জানতো যে আপনি স্কুলে যাচ্ছেন না?
হ্যাঁ জানতো। আমি বলছি যে আমার স্কুলে যাইতে ভালো লাগতেছে না, পরে যাবো, এরকম করতে। যখন এক দেড় মাস হয়ে গেছে তখন আম্মু তারা আব্বু স্কুলে খোঁজ নিছে, দেখেছে আমি মারামারি করে আসে বসে আর যাইনি। তো পরবর্তী আব্বু আমার প্রেশার দেয় নাই, বা যাচ্ছি যাস নাই, তোর আমি এখানে একটা স্কুলে ভর্তি করে দিন। একটা বেসরকারি স্কুল তৈরি করে, বেসরকারি স্কুলে ঢুকায়, তো ওখানে টাকা ঢুকা বেশি। তবে অতটা ইয়া করতো না, আমার আমার আব্বুর কথা হলো যে আমার টাকা চলে যাক, আমার ছেলে যেন মানুষ করা যায়। তো আমার আব্বু প্রচুর টাকা দিত, কিন্তু লেখাপড়া করতাম। যখন আমি সেভেনে ভর্তি হইনি, সেভেন আর পড়ি নাই, সেভেনে যতটুকু পড়ছি বইগুলো রানিং করাইছিল যেন আমি এইটে অ্যাডমিশন নিতে পারি। তো এটে অ্যাডমিশন নেওয়া হয়েছে ওই স্কুলের হেড টিচার আবার আমার আব্বুর বন্ধু। যখন অ্যাডমিশন নিয়েছি, নেওয়ার পরে তো ওই লোক আমার পড়াইতো, আমার মেধাজ ভালো ছিল, তা বলা যে তুমি পাস করবে, কিন্তু আমি কোনোদিনই কিন্তু ক্লাসে আমি পড়া ঠিক মতো দিতাম না।
আচ্ছা,
যখন দিতাম না তখন উনি কি করছে, একদিন মানে একদিন দুদিন থেকে আমার মানে খারাপ বিহেভ করতেছে হেড টিচারটা। খারাপ বিহেভ বলতে গেলে উনি আমার ঠেস মারতো বেশিরভাগ, যেমন কাকু ডাকতো, তারপর বিভিন্ন ধরনের বাজে কথা বলতো।
মানে এগুলো আপনার পছন্দ হতো না?
হ্যাঁ পছন্দ হতো না। তারপর উনি আমার মানে আমার কাছে বলতো একরকম কথা, আমার বাবার কাছে বলতো আরেক রকম কথা। আমি আসলে আমার বলতো যে তুই তোর বাপের বলবি বেতনের টাকা দিতে, এই করতে সেই করতে, এগুলো বলতো। তারপর আবার আমার মা বাবা যখন আসতো তখন বলতো যে আপনার ছেলের মতন ছেলে হয় না, আপনার ছেলে খুব ভালো, এই লেখাপড়া খুব ভালো, একটু চেষ্টা করলেই পারে। মানে আমার বাপের কাছে উনি আমার মানে ভালো সাজায়। আমার বাবা যখন জায়গা তখন আমার এমনি খারাপ, আমি খারাপ, আমি লেখাপড়া করি না। টিচার ঠিক করছিল, উনি আমার সাথে অনেকটা ফিরে আসলো, অনেক রোজার সময় ওনার সাথে আমি রাতে কাটাতাম, এই সেরির সময় ভাত খেয়ে নামাজ পড়ে তারপর বাসায় যেতাম, আর সারাদিন ঘুম যেতাম, আর রাতে ওনার সাথে বসে বসে কথা বলতাম মসজিদের সামনে। তারপর উনি আমার সম্বন্ধে অনেক কিছু জানে, কিন্তু আমার অবর্তমানে উনি আমার মানে ঘটনাগুলো জানতেছে আস্তে আস্তে। তো পরবর্তীতে গেছে আমার স্যারের, যখন ওই সহ স্যারের কাছে পড়ি, পড়ার পরে আমি পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে আমি এক সাবজেক্ট খারাপ করি, করার পরে আমি ভালো লাগে আমি আর ভর্তি হতে পারতেছি না। অনেক ট্রাই করছে, এক স্কুলে ট্রাই করছে, ওনারা বলছে যে 20,000 টাকা দেওয়া লাগবে, মানে বন সাইন দেওয়া লাগবে, যদি পাস না করে এবার গণিতে যদি পাস না করে তাহলে 20,000 টাকা পাবেন না। মানে এরকম একটা কন্টা হয়েছিল, তো ওই আব্বু ওখানে আর দেয়নি। তারপর বলতে যে আমার আবার কি করলো, চলে গেছে তুই এক বছর আমার সাথে থাক, এক বছর রং করা ইয়া করবি, তাহলে ইয়া করবি পরীক্ষা দিবি। চলে গেছে, তো এক বছর হবে, তো আমার গান মাসে চাকরি করতে চাইছিলাম, তারপর চাকরি করতে মানা করতো, শেষ মাসে মানা করতে করতে একদিন আমি যাই ঢুকছি, একটা গার্মেন্টসে ঢুকছি, ঢোকার পরে ওখানে চাকরি করছিলাম আমি এক মাস। এক মাসের ভিতরে আমি শরীর কমে গেছিল, মানে পরিশ্রম এরকম পরিশ্রম করি নাই আমি কোনো সময়। তারপর কি করছি, ওখানে আমি এক মাসে বেতন পাই, 7,000 টাকার মতন স্যালারি পাই। ওখান থেকে আমি 7,000 আমার আব্বুর কাছে চলে যাই, আমার আব্বু আমার বল পরে ওখান থেকে আমার একটা মোবাইল কিনে দেয়। আমি বলছিলাম যে আমার মোবাইল লাগবে, একটা অ্যাকসেপ্ট নিয়ে নিয়ে দেওয়ার পর ওখান থেকে আমি আবার বাসায় আসি। আম্মু কি খাবে জিজ্ঞেস করছিলাম, আম্মু খাওয়াইলাম, আম্মু মানে আম্মু সব মিটাইলাম, বোনের কি লাগবে এটা জিজ্ঞেস করছি, যার মতন সব মিটাইতেছি। তারপর একদিন একসময় এরকম করতে করতে তো আমাদের এখানে সিনিয়র ভাই যেগুলো আসছিল তো ওদের সাথে পরিচয়, মানে ওনার সাথে একটু কথাবার্তা হইতেছে দিয়ে আবার। তো একদিন আমার বললো যে চল আমার সাথে চল, আমি বললাম কোথায় কোথায় গাড়ি দেখতে পারবি। তো এরকম বললে একদিন আমাদেরকে মানে ইয়াতে করিয়া এই রাবি গাড়িতে করিয়া আমাদের নিয়ে গেছে ইয়াতে কাজের দড়িতে অফিসের সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন পার্টি অফিসের দিকে যাবো তখন সাথে সাথে পুলিশের নিরাপত্তা বাহিনী তারা ওরা কি করছে টাকা লুটানো শুরু করছে। আমি কিছু আমাদের বড় ভাই নিয়ে গেছে, কিন্তু আমি তো জানতাম না একটা মিছিল বা মিটিং। ওইটাতে রাবার বোর্ড যখন সারা শুরু করছে তো আমরা সবাই মানে সিনিয়র ভাই তখন আর নাই আমার সাথে, এক একজন এক একদিকে দৌড় মারতেছে। তারপর ওখান থেকে কি করছে আমরা একটা বিল্ডিং উঠছি, একটা বিল্ডিং আমি আবার প্ল্যান করছি যদি পুলিশ আসে তাহলে আমি ওই পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কিতে ঢুকে থাকবো, পানি কিন্তু ভর্তি ওটাতে। আমি ওরকম প্ল্যান করে রাখছি, দেখতেছি না পুলিশ আসে, একটা সাংবাদিক আসছে মানে ফটোগ্রাফার, উনি আইসা কি করছে ছবি তুলছে, ছবি তুলে অনুমতন চলে গেছে। তারপর কাউকে পাইতেছি না, সিনিয়র ভাই কাউকে দেখতেছি না। তারপর আমি ওখান থেকে নাইমা সাড়ে বুত আমার আটকে মানে কেউ যেন সন্দেহ করতে না পারে ওরকম ভাবে আস্তে আস্তে আসলাম। ও আসা পর্যন্ত আসার পরে দেখতেছি আমাদের পাঁচজন সিনিয়র ভাই দেখছি, ওনারা হাইট হাইট আসতে, মানে ওদের প্ল্যান ওদের পাগলে এক টাকাও নেই, ওনারা আইসা করবেন। আমার থেকে আবার টাকা ছিল 50 টাকা, তো ওদেরকে আমার বলতেছে রাফি তোর থেকে টাকা আছে, আমি আছে, উনি বলতেছে কি যে ঠিক আছে চল আমাদের বাসা করে নিয়ে চলতে। আমি ওখান থেকে শেষ পর্যন্ত আনছি, তারপর দিন আমার দিছি যে 120 টাকা, যে কালকে আমাদের সাথে গেছিলি 120 টাকা রাখ তুই। তো আমার ওই দিন একটা টাকা দিল। তো আবার এরকম মানে এরকম নিয়ে যাইতো মাঝে মাঝে, প্রায় সময় নিয়ে যাইতো, নিয়ে যেতে কিন্তু কোনো সময় কিন্তু এরকম রাবার গুলো ছাড়া আর হয়নি, কিন্তু হয়তো লাঠি চাষ হইতো, লাঠি চাষ হইতো যে কোনোটা পায়ে পড়তো, কোনোটা পিঠে পড়তো, কোনোটা হাতে পড়তো। তা আমার এই দিন পড়ছে সিনাতে, সিনাতে যখন লাঠি চাষ একটা বাড়ি পড়ছে মোটা লাঠি,
তখন কি আপনি রাজনীতি করা শুরু করেছেন?
হ্যাঁ শুরু করছি,
মানে আপনার রাজনীতির এন্ট্রান্স মানে শুরুর সময়টা।
হ্যাঁ শুরুর সময়টা।
বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। চার মিনিটের ছোট্ট একটা বিরতি এবং চার মিনিট পর আমরা আবারও ফিরব রাফির কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Tiger Drink presents Jaha Bolibo Shokto Bolibo Recharge Yourself
চার মিনিটের ছোট্ট একটি বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রাফি রয়েছে আজকে আমাদের সাথে এবং রাফির জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। প্রিয় শ্রোতা, যারা এখানে এসে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। রাফি, আপনি রাজনীতির সাথে যুক্ত হলেন, তারপর
ক্ষতি হতে পারে বা ইয়ে হতে পারে, তা আমি শুনতাম না, কিন্তু টাকা দিতেছে আমার প্রবলেম কি, আমি তো যাইতাম। তা আমার নাস্তা খাওয়াতো কোনো সময়, কোনো সময় টাকা দিত। আমার কথা হলো যে অনেকজন বলতেছে তোদের মাথা বিক্রি করতেছে, তোদের মাথা সিনিয়র বেতারে বিক্রি করতেছে, ঠিক আছে বিক্রি করলে কি করে, আমার তো দরকার টাকা, আমার দরকার টাকা। তখন আস্তে আস্তে আমার টাকার দিকে চুপ পরে বেশি, আমার টাকার দরকার। এরকম করতে করতে আমি ওই রাজনীতিবিদের মিটিং এ যাইতাম, মিটিং এ যাইতাম, ফিরতাম, আসতাম। তারপর এরপরে ওনাদের সিনিয়র ভাই যেগুলো, ওনাদের সিনিয়র লেভেলের সাথে আমার পরিচয় হয়, কিছু নামটা বলতেছি না, তোমার সাথে বয়স হয়, তুমি আমার সাথে মানে খুব ভালো একটা বিহেভ করে। একদিন আমার বলছে তোমার আমি ফোন করলে ওরকম অমুকটা আমি আইসা বলো। তো আমার একদিন ফোন করছে, উনি আমার ডাকছে, আমি গেলাম। তো ওই মিটিং ছিল ইয়াতে অক্সিজেনে, তখন আমরা গেলাম। যাওয়ার পর আমি কিন্তু কোনো ছেলে মেয়ে নেই, কারণ আমি নতুন ঢুকছি, কোন ছেলে আমার ডাকে আসবে। তারপর আমি একলাই গেলাম, কিন্তু ওনারা যেই সিনেমাতে কথা বলছে ওনারা মনে করছে কি আমি ফলোয়ার নিয়ে গেছি। তা আমার যাওয়ার পর আমরা ওখানে আসলাম, তারপর কিছু ছবি তুলছিলাম। ছবি তোলার পরে কি করছে, ওরা যাচ্ছি ঠিক আছে, ছবিগুলো আমার বলছে ছবিগুলো তুমি তুলিয়া তোলার পরে আমার লাস্টে দিয়ে দিও। ছবি তোলার পরে ওনার মিটিং শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আসার পরে উনি আমার কি করছে,
কিসের ছবিগুলো,
এগুলো মিছিল নিয়ে সামনের দিকে আসতে, তখন আমি ছবিগুলো তুললাম সামনে সামনে থেকে। তো ছবিগুলো তুললাম, ওনাদের কথা হলো যে ছবিগুলো তুলো, তোলার পরে আমার পরবর্তী নিতে পারবো। তো পরবর্তীতে উনি কি করছে, ছবিগুলো তুললাম সবার লাস্ট দিয়ে সন্ধ্যা ৫টার দিকে আমার টাকা ২০০ হাতে ভিতরে দিছে, বলে যে যাও গা। টাকা ২০০ দিচ্ছে, তাই আমি বলি একলা এসে আমি পাইছি টাকা ২০০, যদি ফলো ভাই নামতাম তাও তো ভাগে পাইতাম না। তো চিন্তা ভাবনা করে আমি চলে গেছি, আর কোনো আমি সিনিয়রের সাথে আসি না, তখন আমি একলা একলাই আসি। যদি যদি পারি দুই চারজন ছেলে নিয়ে আসি, আর যদি না পারি একলাই চলে আসি। আর ওদের বলি হ্যাঁ আমার দুই তিনজন ছেলে মেয়ে আসতে, ওরা ওইখানে বসে রয়েছে, এরকম বলি। তারপর ওনার কি করছে, রাজনীতিবিদরা মানে প্রায় সময় এখন যাইতেছি না, কারণ আমি অন্যদিকে যোগ পড়ছি। একটা বার্মাগলের নামে একটা ছেলে, মানিক নামে ছেলের সাথে পরিচয় হয়েছে, ফ্রেন্ড সার্কেলের ভিতরে পরিচয়। তো ওই ছেলে একদিন আমার বলতেছে যে তুই কি করছ, আমি বলি আমি এখন কিছু করি না, আপাতত ফিরে আসি। উনি বলতেছে যে আমার সাথে যাবি, আমি বলি কোথায়, যাবি কিনা বল, আমি আগে বল কোথায়। তাই উনি আমার বলতেছে তোর একদিন কি করছে নিয়ে গেছে, তারপর জোর করে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, ওই ইয়াতে বদ্ধার আবাসিকে, আবাসিক বিল্ডিং নিয়ে গেছে। আমি বলি কি যে নার্সেস, দেখ কি করি। এক হাতে একটা পাইপ বাইর করছে, পাইপের থেকে টানিয়ে আইন না, তারা প্রায় ১০-১৫ ফুটের মধ্যে একটা লাঠি বাইর করছে, মানে পাইপের ভিতরে পাইপ টান দিলে এটা লম্বা হয়, টান দিলে আবার ছোট হয়, চাপ দিলে ছোট হয়ে যায়। তো ওইটার মাথা দিয়ে তারা ওই ইয়ে জালি আছে না, জালি পেঁচাইছে, এমন ভাবে জালি পেঁচাইছে একটা মানে কিছু ওইটার ভিতরে রাখলে এটা ঝুলে থাকবে, চার ছাকনি যেরকম ওরকম। তো কি করবে এটা দিয়ে, তো বলছে তিনি দেখে থাকে। তো পাইপ ভাই ভাই তিন তালা দুই তালা এরকম উঠতো, ওইটা এটা জানালা খুলে গুলো দেখতো, যেগুলো গ্লাস করা জানালা ওগুলো হালকা করে দেখতো, দেখার পরে গ্লাস করার লকগুলো খুলতে পারতো, আবার আমি পারতাম না। ও খুলে গুলা তারপর ওইটা দিয়ে ইয়ার ঢুকাইতো, মোবাইলের নিচে পাতলা একটা শিক দিত, ঢুকে দিত, ঢুকে গেলে মোবাইল চার্জে থাকো গার্জে কমে থাকো, ওই মোবাইলটা ওটা ভিতরে পড়তো। আর যদি চার্জে থাকতো, করার পর ওটা যখন তোরে একটু টান দিত, তখন চার্জার পিনটা খুলে দিত, মোবাইল নিতে এরকম করে ল্যাপটপ নিত, অনেক কিছু নিত। নেওয়ার পরে ওগুলো নিয়ে নামছে, তা নামার পরে ওগুলো দেখছিস কি, আমি দেখছি এরকম তিন চার দিন করছিল আমার সাথে কন্টিনিউ, কিন্তু কোনোদিন আমার ভাগ দিত না, মানে আমারও এক কথা বলে আমার এটা শিখাই দিছে। তা আমি গেলাম, কিন্তু হ্যাঁ নাস্তা পানি খাওয়াইতো, ওইগুলো করাইতো। তা আমি এক পর্যায়ে শিখছি, তো আমার ওর সাথে আমি যাইতাম কিন্তু কন্টিনিউ। তো একদিন ওর নিচে দাঁড়াইছে, তখন আমার তুলছে ফার্স্ট, আমি কি গেলাম ওরকম একই মতো, কিন্তু আমি বেশি কিছু নিতে পারতেছি না। আমি দুইটা মোবাইল নিছি, একটা প্যাড আছে, আইপ্যাড আছে, আইপ্যাডটা নিছি, নিচে নামছি, নামার পরে তারপর কুকুর আসলো আবাসিকের ভিতরে, কুকুর গুলো তখন ঘেয়ে ঘেয়ে করছে, তখন সিকিউরিটি দৌড়ানো দিছে। তখন আমরা মোবাইল গুলো পকেটের ভিতরে ঢুকাইয়া আমরা এমন দৌড় দিছি, আমরা কোনো নালা দেখতেছি না, কিছু দেখতে, আমরা মানে উড়ুশ টাকায় পড়ছিলাম একটা গাছের সাথে বাড়ি খেয়ে, তারপর দৌড়াই দিছি, কিন্তু মানিক এই পর্যায়ে কিন্তু আমার নিয়ে দৌড়াইতেছে না, ওর মতন দৌড়াইতেছে। তখন মানে আমাকে একটা মানে ও সেভ করবো ওরকম কোন চিন্তা ভাবনা ছিল না। আমি দৌড়াইতেছি, দৌড়ানোর পরে কি করলাম, এক পর্যায়ে আমাদের এলাকায় ঢুকলাম, ওখান থেকে কিছুটা পথ আসে, ওখান থেকে গাড়িতে আমরা এসে পড়ছি, আমাদের সিকিউরিটি আর ধরতে পারেনি। তারপর দিন ওখানে যে খবর এসেছে, ওটা বাসায় চুরি হয়েছে, তো এরকম করে সে বিভিন্ন জায়গা যাইতো, যেমন বদ্যাগার আবাসিকে যাইতো, তারপর ডিসির মোড় যাইতো, এরকম বিল্ডিং এ যাইতো। তারপর কি আসছে, ওর সাথে আমি যখন চুরি এগুলো শিখছি, সেখানে পরে ওরা আমার দরকার পড়তেছে না, তো আমাকে ফোন করতো, ফোন করলে আমি আর ওর ফোনটা রিসিভ করতাম না, বা কোনো জায়গায় ফোনের সঙ্গে বলতাম আমি অমুক জায়গায়, আমি মানে বিভিন্ন কাজের ওজোর দেখাইতাম। এখন ও আমার আর ধার ধারতেছে না, ও যেহেতু এত ওজোর দেখাইতেছে আর ধার ধারার দরকার নেই, তো ও নিজের মতো কাজ করতো, তো আমি তো কাজ শিখে গেছি, আমার ওর প্রয়োজন নেই। তারপর ওই চিরি শিখের পরে সাথে সাথে আমার একটা সাহায্যের সাথে পরিচয় হলো, সেটা তো কয়েক বন্ধু, একটার সাথে একটা কানেক্টেড থাকে, আমি পরিচয়ের পরে ওর সাথে আমি কথা বলি, কথা বলার পরে ও আমার শিখে নেশা খাওয়া, যেটা ফার্স্ট আমি খাই গাঁজা, মানে সিগারেট তো খাইতাম কন্টিনিউ, এরপরে আমার শিখেছে গাঁজা, যে গাঁজাটা আনার কোথার থেকে বলো, যে এটা আমি তোর এখন বলবো না, তুই আস্তে আস্তে খা, তুই শিখতে পারবি, জানতে পারবি কোথার থেকে আনা হয়। তো ওইখানে স্টেশন জায়গার থেকে আনা হইতো, ওইখানে ডিলার মানে ওইখানে ওরা আনতো কক্সের মানে বিভিন্ন জায়গার থেকে আনতো, ওইখানে ইয়া করা হইতো, ওখানে ইয়াবা বিক্রি করতো, বিভিন্ন হেরোইন মানে অনেক কিছু ড্রাগস বিক্রি করা হইতো, ওইখান থেকে আনতো। তো একদিন কি করছে, আমার 20 টাকা দিয়ে বলতেছে এখানে যাবি, এই দোকান একটা দেখাই দিছে, ওই দোকান থেকে যাবি, 20 টাকা দিবি, তোর কিছু বলবো না, হাতের ভিতরে তোর এই প্যাকেটটা দিবে, ছোট একটা মানে গাঁদার ফুলটা দিবে, ওইটা নিয়ে আসা করবি। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা নিয়ে এরকম যাইতাম আসতাম, কিন্তু ওদের সাথে কোনো কথা নাই, যে একটা দেন বা দুইটা দেন, ওরা টাকা থাকলে বুঝতো যে কটা দিতে বলতেছে, ওইটা নিয়ে চলে আসতাম। তো আমি গাঁজা বানাতে পারতাম না, কিন্তু আমার সিগারেট দিয়ে আমি টানতে পারতাম, তারপর এক পর্যায়ে ওরা বানাইতো, আমি দেখতাম, দেখতাম মানে প্রায় ওইটা শিখতে আমার লাগছে, আমার এক মাস দেড় মাসের মতন লাগছে। তারপরে এখন ওর সাথে ছেলে বন্ধু যে আসলে গাড়ি চালাইতো, ও শিখেছে ইয়াবা খাওয়া, যেটা আমি ফার্স্টে নেই। তো হ্যাঁ, আমার অভ্যাস ছিল যে আমার একটা মানে শুনতাম ইয়াবা ট্যাবলেট ট্যাবলেট, কিন্তু ইয়াবা কি জিনিস ওটা শুনতাম না, ট্যাবলেট খাইতো। তারপর ওখান থেকে আমার ইয়াবা যখন খাওয়া শিখেছে, একদিন আনছে আমার থেকে 100 টাকা নিয়েছে, বলছে 100 টাকা দে, তো এই একটা জিনিস হানি, 100 টাকা দিছে, ওই দেখতেছি ইয়াবা আনতেছে। তো ও মানে এতে ওর লাভ হইলো কি, যে আমার থেকে টাকাটা নিয়ে আমার পুরাটা খাওয়াবে না, আমাকে মানে দুই টান দিয়ে ও মানে ও পুরাটা খাই ফেলবে, ওতে ওর লাভ, আমার দুই টান দিয়ে আমার সান্ত্বনা দিবে, যে তো 100 টাকা দিয়ে তুই ইয়াবা খাইতেছিস, এটা সান্ত্বনা দিবে। তো 100 টাকা দিয়ে যখন আনছে, তখন দেখতেছি ভালোই লাগতেছে, প্রচুর ঘুমটুম কিছু আসতেছে না। তারপর ওইটা খাওয়ার পরে তারপর খাইতে গাঁজা, গাঁজা যখন খাইতে, এখন এরকম করে দুদিন তিন দিন আমি টাকা দিতাম, ওরে আমি টাকা দিতাম, ওই টাকা দিয়ে ইয়ে করতো, কিন্তু ওর ফ্যামিলি ছিল দুইটা, দুইটা ফ্যামিলি থাকলে কি, তো কোনো ফ্যামিলিতে কিন্তু টাকা ঠিক মতো দিত না, ও ছোট বড় হাতে মারি খাইতো, এই কারণে ওই মানুষটা ছেলে তো বড় বড় কিছু বলতো না, টাকা দিতাম এক পর্যায়ে, আমি কি আস্তে আস্তে টাকা বন্ধ করে দিতেছি, কারণ ওটা আমার শিখা শেষ। আমি একদিন ওরে বললাম যে এটা আমার হাতে আমি টানি নিজে,
আপনি যে কাজগুলো করতেন এই সময়টাতে আপনার শরীরের মধ্যে কোন ধরনের কোন পরিবর্তন?
হ্যাঁ পরিবর্তন
নিশ্চয়ই আসতো। আপনার ফ্যামিলি থেকে বুঝতে পারতো না এগুলো?
ফ্যামিলি থেকে বুঝতো, আমি সারাদিন দৌড়াইতাম, এরকম এই জিনিসটা বুঝতো,
মানে এমনিতেই আপনাকে ওই সময় কন্ট্রোল করার মতো কেউ ছিল
না, আমি নিজেও কন্ট্রোল হইতাম না। আসলে ভাই আমি ইয়াবা খেতে খেতে এমন পর্যায়ে গেছিলাম যে
পর্যায়টা পরে শুনবো, আপনি যেখানে ছিলেন আপনি সেখান থেকে বলুন।
আমি নিজে হাতে যখন টানতে চাইছিলাম, তো উনি কি করছে মানে দিতে চাইতেছে না, মোজাম বেলে দিতে, আমি ইয়াটা নিয়ে তারপর পানিটা নিয়ে টানছি, টানা পরে তো বলতেছে তুই তো হারাইতে পারতেছিস ঠিক মতো, আমি হারাইতে আমি ঠিক মতো পারবো, একলা ভাই গাছে উঠা যায় এরকম বললে, তখন আমি কিছু আস্তে আস্তে মানে ইয়া করতেছি। তো এরকম করার পরে প্রায় 1 সপ্তাহ পর ও আমার সাথে পারে না, ও যখন আমার এটা করছে, তা ও বলে যে ও আমার সাথে পারতো না, ও যদি খাইতে একটা আমি খাইতাম দুইটা, ওই একটা খাওয়ার সময় আমি দুইটা খেয়ে বসে থাকতাম, কিন্তু এই সময় আমি এরকম আনলে কিন্তু 3টা 4টা 5টা কোনোদিন একটা দুইটা আমার খাওয়া হইতো না, কন্টিনিউ খেতে আমি 3টা 4টা করে খাইতাম। যখন আমি খাইতাম খাওয়ার পরে, কিন্তু আমার ঘুম তো নাই, আমি রাতে 3টা বাজে 4টা বাজে ঘরে ঢুকতাম, অতীতের 1 ঘন্টা ঘরে থাকতাম কি 1.5 ঘন্টা, মানে ফজর মানে আজানটা দিবে আলোটা আকাশ দেখবো, সাথে সাথে বাইরে যাবো, বাইরে গার্মেন্টসের চাবড়ে একটা জায়গা আছে, চাবড়ে এখানে এসে বসে থাকতাম, সকালবেলা এসে বসে থাকতাম। তো আমার ইয়ে নাই, তা আমার শরীর একটু রোদ বাড়তেছে কিন্তু আমার শরীর কেমন কমে যেতেছে, আমি কালো হয়ে গেছিলাম কিন্তু আমার শরীরে কোনো কেয়ার নেই, আমি টেক কেয়ার করতাম না যে আমার শরীর কি হইতেছে, আমি জানতাম না, আয়নার সামনে কোনোদিন দাঁড়াইতাম না, কিন্তু আমার ফ্যামিলি দেখতো, দেখলে কোনোদিন কিছু বলতো না, বলতো যে ও দৌড়াইতেছে সেই জন্য, কিন্তু নেশা করতেছে ওটা বুঝতে পারতেন, কিন্তু আব্বু কিছুটা সামথিং বুঝতে পারতেছে, নেশা করতেছি করতেছি। আমার ডেলি নিম্মে তিনটা চারটা খাওয়া হইতো। পরে কি করছে, একদিন গার্মেন্টস ওখানে দাঁড়া রয়েছি, একটা মেয়ে গার্মেন্টসে চাকরি করবে, ওই মেয়ের আমি পিছিয়ে পিছিয়ে ফলো করতাম, আমি কোনোদিন কিন্তু কোনো মেয়ের সাথে নিজের থেকে যায় কথা বলতাম না, মেয়ের ফলো করতাম, মেয়ের এমন সিস্টেম করতাম যে মেয়ে আমার সাথে যেন কথা বলে, নিজের থেকে আইসা আমার সাথে কথা বলবে, যেন কোনো আমার ওরা বিরক্ত করতে না, ও আমার যেন আমার কাছে আইসা ধরা দেয়, এরকম ফলো করতাম করতাম। তো মেয়ে একদিন ইয়ে ভাই আমার বলছে, ভাইয়া আপনি আমার ফলো করতেছেন আজকে বেশ কয়েকদিন ধরে, কিছু বলবেন? আমি বলি না আসলে আপনার আমার খুব ভালো লাগছিল সেজন্য একটু হাঁটতেছি আর এই। তো বলছে আমার বলছে আপনি কি জানেন আমার ফ্যামিলি আর্থিক অবস্থা সম্বন্ধে? তো আমি বলি আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা দিয়ে আমি কি করবো, আমি কি জানি আপনার ফ্যামিলি থেকে কি আমি কোনো টাকা চাই দিছি যে আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা জানবো? বলে যে না আমরা খুব গরিব, অনেক কথা বলছো, মেয়েটা ছিল কুতুবদির, নাম ছিল সালমা, আমাদের বাসার অপর সাইডে বাসা তাদের। তো আমি যখন মেয়ের সাথে আমি ফার্স্ট ইয়ার হয়েছি, তখন মেয়ে আমার সাথে কোনো মতে রাজি হইতো না, মেয়ের আমি এমনি ফলো করে যেতাম কোনো মতে রাজি হইতো না, মানে মেয়ের রাজি করানোর জন্য আমি হয়তো অনেক কিছু করছি, মেয়ের জন্য আমি হাত পর্যন্ত কাটছি, আমার এখানে হাত কাটা পর্যন্ত আছে, যে আমি মেয়ের প্রমাণ করছি যে আমার হাতের রক্ত দিয়ে আমি তোমার নাম লিখে দিলাম সালমু। তো মেয়ে কোনো মতেই রাজি হবে না, ও মানে একটু চিটিয়াঙ্গা, তো কোনো মতে রাজি হবে না, খুব শক্ত। তারপর কি করছে, আমি ওর বান্ধবী একটা দিছে, বান্ধবীর সাথে কথা হইতো, একদিন বান্ধবীর বাসায় গেছি রাতে 10টা বাজে, আমি ওর বান্ধবীর বাসায় মানে ভাত খাওয়াবে আমার, সালমা মেয়েটা আসছে, সালমা বলতেছে কি রাকলিমা তুই আমি আসবো দেখে তুই ওর নিয়ে খবর দিছিস না? তো রাকলিমা বলতেছে না আমি ওর খবর দিন, ও আগে থেকে আসছিল। তো ওই দিন সালমা আমার সাথে একসাথে ভাত খাইছে, ভাত টাত খাওয়ার পরে আসছে, আসার পরে ওইটা ওর ভাষা জানছে, ভাষা জানার পরে ওর প্রচন্ড মার দিছে যে তুই রাফির সাথে কি করতেছস, ছেলেটা খারাপ, এই সেই ওর চেহারা দেখছ নাকি, এরকম একটা খারাপ ছেলের সাথে তুই কথা বলছ না? তো ও এত করে বলতেছে যে আমি ওর সাথে চলি না, কিন্তু চাষি বিশ্বাস করতো, ও চাষির কাছে থাকতো, ওর মা বাবা ছিল না, মা বাবা ছিল ওর দেশের বাড়িতে। তারপর আমি অনেক ইয়া করছিলাম যেতে পারিনি, তারপর শেষ মাস এক বছর দুই মাস পর তারপর ওর ছোট বোন আসছে, আইসা আমার বলতেছে যে রাফি ভাই আপনার নাম্বারটা দিতে বলছে, কে দিতে বলছে? যে আমার সালমা, ঠিক আছে নাম্বারটা নিয়ে যাও। তো আমি আসে আসে নাম্বার যখন দিছি, তো আমি আসে আসে কখন কল দিবে, তো কল দেয় তারপরের দিন লাঞ্চে কল দিছে, কে বলতেছে কে? বলে যে আমি সালমা। তো আমি হ্যাঁ কি বলেন? তো আমি আপনি এমনি করে বলা পরে তো উনি রাজি হয়েছে, প্রেম করতে রাজি হয়েছে, দেড় মাস প্রেম করছে আমার সাথে, দেড় মাস প্রেম করছে, দেড় মাস প্রেম করার পরে সে আবার মানে ওর মতো চলতেছে। ও আমার কন্ডিশন দিয়েছিল যে ফার্স্ট কন্ডিশন হয়েছিল হইলে গিয়ে যে ওর সাথে আমি রাস্তাঘাটে কথা বলতে পারবো না, যা কথা বলা হবে মোবাইলে, আর ওরা টাকা দিতে হবে, মানে সপ্তাহে বা ওরা একটা মানে যেকোনো একটা
টাকা দিতে হবে,
হ্যাঁ মোবাইলের বিল বা যেকোনো একটা নাস্তার বিল ওরা দিতে হবে। মানে ওই সময় তো আমার কোনো উপার্জন ছিল না, যেগুলো হইতো ওগুলো আমার নেশার পিছনে যাইতো, আমি কোনো সময় কোনো মেয়েরে কিন্তু টাকা দিতাম না, মোবাইলের জন্য যেগুলো করতাম সব মোবাইলে আমার টাকা খরচ করতাম। তো মেয়েটার সাথে এরকম করতে করতে তো মেয়েটা দেখতেছি না, মেয়েটার আমি চাহিদা পূরণ করতে পারতেছি না, তো আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছি, ও বন্ধ করে দিচ্ছি, আমিও বন্ধ করে দিচ্ছি। ও আমার এক পর্যায়ে রাস্তাঘাটে গালাগালি করতো, আমিও করতাম, কিন্তু রাস্তায় কেউ বুঝতো না, ওর পাশে দিয়ে আমার ও চলে যেতেছে, আমার গালালি করে চলে যেতেছে, কে বুঝতো না, ছেলে আস্তে আস্তে আমার কাছে গালালি করতো। তারপর ওর ফালে তারপর আমি গেলাম ফতেজাদারে, এই যে বললাম যে কাউসার ভাই আমার সিনিয়র ভাই, তো সিনিয়র ভাই আমার কি লোভে কিছু টাকার লোভে আমার কাছে মানে ওই লিক করছে কোন জায়গায় কি হয় না হয়। আমার বলতেছে তোর কাছে টাকা আছে? আমি ওই দিন আমার ঘরে কাজ চলতেছিল, ডিপ কলের কাজ চলতেছিল, তো আমি বলছি হ্যাঁ আমার কাছে আছে তো টাকা, তারপর নিয়ে গেছে আমার বাবা টাকা গুলা নিয়ে, চল তোর আমি নিয়ে যাবো। নিয়ে গেছে, নিয়ে যায় একটা বিল্ডিং এর নিচে, বিল্ডিং এর রিসেপশন যেরকম নিচে তলার রিসেপশনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওনারা ওনার টাকার কথা বলছে, 400 টাকার কথা হয়েছে, 400 টাকার উপরে উনি নিচে ছিল। তা আমার বলতেছে ভয় দেখেছিল যে তুই একলা মানে টাকা পয়সা নিয়ে যাস না, মোবাইলটা নিয়ে যাস না, পরে চুরি টুরি দেখে টাকা পয়সা রেখে দিব, আর যদি না থাকে তো কিছু করবো না। আমি ভয় গেছি ওনার কাছে মোবাইল আর টাকা পয়সা গুলো দিয়ে গেছিলাম, গয়না দিয়ে রাখিনি। তো উনি কি করছে, আমার পরবর্তীতে আমি যখন ওখান থেকে আসি, মেয়েটার সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয় ওই দিন, হওয়ার পরে আমি কোনো সমস্যা নেই, কিন্তু কোনো প্রবলেম হয় নাই, ওখান থেকে আসা হবে না, তারপর কাছের বার থেকে আমি টাকাটা নিলাম। তো আমার থেকে কেমন লাগতেছে, টাকা শর্ট শর্ট লাগতেছে, কিন্তু আমি তারপর ধরতেছি না, কিন্তু টাকা শর্ট হচ্ছে 50 টাকা। উনি আমার কিন্তু বয়সে সিনিয়র, উনিও 50 টাকার জন্য আমার কাছে ওই জিনিসটা বিক্রি করলো, মানে ওনার মান সম্মানটা নাই, কারণ একটা ছোট ইয়ার কাছে উনি এই জিনিসটা বিক্রি করছে অনেকটা ইয়া না। পরবর্তীতে আমি নিজেই প্রতিটা যেতাম, টাকা 500-1000 এম করে প্রতিতলায় যাইতাম।
আপনি যখন প্রতিতলায় যাচ্ছেন প্রথম দিকে, তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স ছিল 14।
14 বছর বয়সে, 14 বছর বয়সে আপনি যেসব মেয়েদের সাথে সব কাজ করতেন?
না মাত্র দুইটা মানে সালমা নামে মেয়ে দিয়ে আমি শুরু হয়েছি।
আচ্ছা, তো যে মেয়েটার সঙ্গে আপনি সব কাজ করতেন তারা কি আপনার সমবয়সী ছিল নাকি আপনার বয়সে বড় ছিল?
না অনেকটা আমার সমবয়সী ছিল।
আপনার সমবয়সী ছিল। আপনি এই যে কাজগুলো করতেন আপনার কি এগুলো সম্পর্কে কোন আইডিয়া ছিল? মানে আইডিয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি সেক্স মানে নিরাপদ শারীরিক সম্পর্ক যেটাকে বলে, সেটা সম্পর্কে আপনি কোন আইডিয়া ছিল?
কোন আইডিয়া ছিল না।
আপনি এইডস রোগ সম্পর্কে জানতেন?
না
আপনি এইডস রোগ সম্পর্কে জানেন? এছাড়া আরো যে রোগগুলো আছে সেক্সুয়াল ডিজিজ যেগুলোকে বলা হয় সেক্সুয়াল এসটিডি বলে যেটাকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ একটা যার সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করছেন তার শরীরের মধ্যে যে রোগ আছে, যৌনবাহিত রোগ, সেগুলো আপনার শরীরে চলে আসবে। হ্যাঁ, এগুলো রোগ সম্পর্কে আপনি জানতেন? যেমন গনোরিয়া বা ইত্যাদি
এরকম রোগ সম্পর্কে জানতাম না, কিন্তু
ওই সময়টা আমি কিছু জানতেন না। হ্যাঁ,
মানে নাম শুনছি, কিন্তু এসব করাতে এই রোগগুলো আমার ভিতরে প্রয়োগ করতে পারে ওটা জানতাম না,
কোনো আইডিয়া ছিল না।
এবং
আপনি কোন নিরাপদ সম্পর্কের মধ্যেও জাননি?
না।
ওকে, ঠিক আছে, বলুন।
তারপর আমি ওখান থেকে মানে যখন আমি প্রতিনিয়ত এখন যাইতেছি, তাই আমি যখন ওই যে বোর্ডিং এ নিয়ে গেছিল ওইটার নাম ছিল যে তার পরবর্তীতে আমি ওইদিকে গেছি, একদিন ঈদে গেছিলাম, তখন মানে আমি একলা যাইতাম, এখন কি আমার বন্ধু বান্ধব নিয়ে যেতাম, বলতে বন্ধু বান্ধবকে বলতাম যে 500 টাকা বা 600 টাকা, তাই ওখানে যাই দিতাম 300 টাকা 400 টাকা, মানে ওরকম এক প্রকার বাজার বলতে গেলে ওদের যে দালাল গুলো আছে ওই দালালের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হইতো,
মানে দালালের উপর দালালি করতেন।
হ্যাঁ, কন্ট্যাক্ট হইতো, মোবাইলে কন্ট্যাক্ট হইতো যে আমি একটা দুইটা লোক পাঠাই দিছি, দুইটা লোক থেকে এত এত টাকা আমি তোদেরকে দিয়ে দিচ্ছি, ওদের থেকে টাকা আনার দরকার নেই, তো ওরা গেলে আর টাকা নিত না, নাম কি কি এই নাম বলে দিলাম, ওই দুই নামের লোক গেলে ছেড়ে দিত, ওরা কিছু বলতো না, ওরা তোমাদের ক্যাশ ছেড়ে আসে বলতো, আমি টাকাটা ফেরত বিকাশ করে পাঠিয়ে দিতাম, ওইখান থেকে আমার প্রতিনিয়ত 200-300-400 করে লাভ হইতো। এক ঈদে আমি কি করছি, এর মধ্যে ঈদ আসছিল, তো কাপড় জোগাড় করছি, আমার বন্ধু একটা আসছিল সোহাগ, ওই সোহাগের নিয়ে যাই, আমি সোহাগের নিয়ে যখন যাই তখন সোহাগ ঈদের বকশিস পাইছিল টাকা, তো সোহাগের বলছে যে টাকা 1200 লাগবে দুজন ইয়ে হইলে, তা ও বলতেছে আমার টাকাও দিবে, আমি বলছি আমার টাকা, আর কন্ডিশন আমি কিছু কিছু কন্ডিশন দিই, যদি আমার নিয়ে যাস হয় আমার টাকা দেওয়া লাগবে 300-400 করে, আর যদি না দাস তাহলে আমার কলার লাগবে, এর থেকে কিন্তু আমি লাভ আছে, দালালের ওইখানে দেওয়ার থেকেও আমার লাভ আছে, আবার ওরও আমি কন্ডিশন দিয়ে আমি লাভ নিতাম, দুই দিকে আমি লাভ করতাম, পরবর্তী ওরা আমি চিনতাম না, ওরা আমি একটা ভয় দিয়ে রাখছিলাম যে তুই যদি আমার সাথে আসস এটা কিন্তু খুব খারাপ লোক, মানে বাইন্ধে রাখতাম, আমি ভয় রেখে রাখতাম, ওরা যদি ভয় ভেঙে যায় তাই কিন্তু ওরা আমার নিয়ে আসবে না, ওরা একলা এসে এসব করে যাবে, আমার টাকা পাবো না, আমি কোনো দিক থেকে লাভ করতে পারবো না, পরবর্তীতে ওরা আসতো না, ওরা আমার সাথে কোনোদিন আসতো না। এরকম ঈদের দিন, ঈদের এই সময় মানে দুপুর দিকে আমারও ওই দিন ওরা করছে, করার পরে ওই দিন টাকা শেষ, ওর থেকে টাকা শেষ, আমার থেকে টাকা শেষ, আমি ঘুরে গেলে টাকা শেষ করেছি, আমি কিন্তু ওদিকে টাকা দিইনি, টাকা না দেওয়ার পরে পরবর্তী গিয়ে আসছে আমার নিয়ে আবার বাসা গেছে, তার তিন দিন না চার দিন পরে ওর বেতন হয়েছে ওর ফ্যাক্টরি, ও কি করছে আরো দুই তিনটা ছেলেরা বলছে এরকম বলছে, তো ও দুই তিনটা ছেলেকে আমাদের কাছে নিয়ে আসছে, আমি আচ্ছা আসতে তো কত টাকা এত টাকা, রাজি হয়েছে ওরা 500 টাকা করে রাজি হয়েছে প্রত্যেকজনে, তো টাকা নিয়ে আমরা চলে গেছি, একটা সিন্দি নিয়ে চলে গেছি একদম সরাসরি, তো ওই দিন পুলিশ রেড দিছে, সেই কারণে ওরা আমাদের অন্য জায়গায় ট্রান্সফার করছে, বেহানাট বলতে একটা ছোট বলে একটা জায়গা আছে আবাসিক হোটেল, ওই জায়গায় ট্রান্সফার করছে, যখন ট্রান্সফার করছে আমরা এখানে গেছি, যাওয়ার পরে টাকাটা দিছি 300 টাকা করে, ওখানে 300 টাকা করে টাকা দেওয়ার পরে তো ওনারা অ্যালাউ করছেন, আমি ঢুকিনি ওই দিন, আবার ওই দিন ওদেরকে চারজনকে ঢুকাইছি, আমি ঢুকিনি, পরে এখন বাইরে আসছে, ও মানে ওদের শখ আমি পূরণ করতেছি, ওদের শখ গুলো পূরণ করতে করতে মানে আমার সালমার সাথে আমার রিলেশন নাই, ওরা দেখলে এক প্রকার আমার মানে খারাপ লাগে, আবার ওরা দেখলে মানে আমার থেকে ভালো লাগে না, এরকম একটা হিংসাত্মক মনোভাব যেটা বলে এরকম একটা হিংসা শুরু হয়েছে। তারপর ওই প্রতিদিন যাইতাম, প্রতিদিন এর মধ্যে ইয়াবা চলতো আমার, ইয়াবা নেশা, আমি নেশা করছি মানে পেথিডিন আর ঘাম বাদে আর হেরে নিয়ে তিনটা নেশা বাদে আমি সবগুলো নেশা করছি, মদ গাঁজা বিয়ার যতগুলো ইয়ে আছে আমি সবগুলো করতাম, তারপর ঘুমের পিল যেগুলো খাবো ওগুলাও করতাম, তো আমি যখন নেশা করতাম ঠিক আছে, আমার বন্ধু বান্ধব যখন ইয়ে করতাম ওদের জানতো না আমি নেশা করতাম, কিন্তু ওদেরকে আমি ওদের মতো কাজে বাসায় পাঠিয়ে দিয়ে আমি আমার নেশা করতে যেতাম, ওদের থেকে যে টাকাগুলো পেতাম ওরা আমি নেশা করতে যেতাম, তাই আমাদের ওখানে শৈতপাড়া নামে এক লোক আছে, ওইখানে মহিলা আছে না, একটা মহিলা বিক্রি করতো, তো ওদের থেকে আমি টাকা দিয়ে নিতাম, তোমার আমার মানে ব্যবহার আমার ওইখানে সেফটি ভাবে যেভাবে যাইতাম, যে একটা সেফটি মানুষ আছে না, যে আমি যাই একটা কথা বলতাম না যে সামনে দরজা দিয়ে যাইতাম না পিছিয়ে দরজা দিয়ে যাইতাম, সবাই আসতে সামনে দরজা আমি পিছিয়ে দরজা দিয়ে, তা আমরা জিজ্ঞেস করতে পিছের দরজা দিয়ে আসেস কেনা, পিছের দরজা সেফটির জন্য, যদি আমি ধরা গাড়ি আমার যদি কেউ ফলো করে গেলে আসে তা আপনারা ধরা খাবেন, তো আমার কথাগুলো ওনার কাছে আবার ভালো লাগছে, ভালো লাগছে এক প্রকার উনি গিয়েছে আমার দিয়ে ড্রাগস ক্যারি করার একটা সিদ্ধান্ত নিয়েছে,
আপনি আপনাকে দিয়ে ড্রাগস ক্যারি করবে,
কোথায় ক্যারি করবে, এখান থেকে কানা ফিরিপোর্ট তারপর আগ্রাবাদ এরকম দূর দূরের জায়গায় ওরা মানে স্পট গুলোতে দেবে, ওরা আনতো ইয়া টেকনাফ থেকে, তো টেকনাফ আমরা কোনোদিন পাঠাই না, কিন্তু হ্যাঁ পাঠাইতে নতুন ব্রিজ অথবা পটিয়া এই দুইটা জায়গায় পাঠাইতো, এর বেশি পাঠাইতো না, তো পাঠাইলে আমরা ওখানে লোক থাকতো ফোন করে আমি যে টাকা দিয়ে আসতাম অন্যজনে যে মালটা নিয়ে আসতো, যে টাকা দিয়ে আসবে সে মাল আনবে না, আবার যে মাল আনবে সে টাকা দিবে না, অন্যজনে টাকা দিবে মানে হাত বদল হইতো, তো একদিন আমি মাল আনছিলাম আমার একটা পলিথিনের ভিতরে 500 পিস আসিল ইয়াবা, তো তার ফাঁক করে তার ভিতরে রাখছিলাম, তো পুলিশে রেড ফোর্সে পুলিশে কিন্তু ওই যে নতুন বেজ থেকে আমার দিছে নতুন বেজ থেকে বলে দিছে ওই লোকে আমার বলছে বদ্রাস আসলে পুলিশ রেড করবে, বদ্রাস আসলে পুলিশ রেড করবে ভালো কথা, আমি বদ্রাস মানে ওনারা দেখে উঠছি আমি এক বাসে 10 নম্বর বাসে উঠছি, কিন্তু আমি ওখানে 10 নম্বর বাসে না ওইটা ওইখান থেকে আমি টেম্পুতে করে এসে উঠছি, আমি বদলা এসে দেখতেছি মানে পুরা গাড়ি চেক করতেছে, চেকপোস্ট বসাইছে, মানে এই একটা কারণে আমার চেকপোস্ট বসাইছে। ওনাদের কথা হলো এটা ধরতে হবে, পাঁচশো বিশ
মানে আপনাকে ধরতে হবে,
আমারও ধরতে হবে, কারণ আমি যাদের ড্রাগস ক্যারি,
আপনি যে ড্রাগসটা নিয়েছিলেন কিভাবে নিয়েছিলেন?
ওই পলিটা আমি জুতার নিচে রাখতাম, জুতার ফাঁক করে জুতা তো আলাদা করা যায়, ওই ব্লেড দিয়ে গাড়িটা আলাদা করে তারপর ওইটা সুপার গ্লু মেলে দিতাম, সুপার গ্লু আমার মারা পরে এটা বোঝা যেত না। আমরা যখন
আবার পায়ের নিচে থাকতো এই ট্যাবলেট গুলা,
পায়ের নিচে না বলতে গেলে যে পঞ্চটা পঞ্চটা আমি কাটতাম, একটা গামছা ছুরি দিয়ে কাটার মধ্যে দিয়ে মাঝখানে দিয়ে ভাগ করতাম, ভাগ করে পরে ওইটা ঢুকানো পরে সুপার গ্লু মারিয়ে দিতাম
চারপাশ দিয়ে,
হ্যাঁ চারপাশ দিয়ে সুপার গ্লু মারিয়ে দিলে ওইটা ধরা যেত না।
পরে আপনি কি করতেন, এগুলো কেটে কেটে বের করতেন?
এটা এটা মানে পুরো জুতার ভাত করে দিত, জুতার টাকা গুলা দিতে গিয়ে যাদের আমি মাল আনতাম তারা টাকা দিত, মানে প্রতিনিয়ত আমার জুতা পাল্টাইত। আমার যে আসল মেইন জুতা গুলো ওগুলো আমি ওনাদের বাসায় খেয়েছতাম। আমি টেম্পোর থেকে বসে তারপর সতর্ক হওয়ার জন্য আমি গাড়ি থেকে নাইমা যাই, গাড়ি থেকে নাইমা যাই আমার জুতোগুলো একটা মানে আড়ালে যায়, আমার জুতোগুলো আমি একটা নতুন জুতার দোকানে ঢুকে একটা জুতার প্যাকেট নিছি, নিয়ে আমার জুতাগুলো ওখানে ঢুকে আমি নতুন জুতাগুলো আমি পায়ে বসছি, পরে আমি সাধারণত অন্য বিকল্প রাস্তা দিয়ে আমি আইসা বসছি আমাদের শহীদপুরে স্পোর্টে। আইসা যখন আফার এই কথাগুলো বলছে বলছে ভালো করছো, তুই আমার পাঁচশো টাকা বকশি দেয় পারতি, এই জিনিসটা রিক্স নিয়ে আনাতে পাঁচশো টাকা বকশি দিতে পারতি,
মানে আপনি নিয়ে আসেন শেষ পর্যন্ত?
হ্যাঁ নিয়ে আসি, কিন্তু চেকপোস্টে আমার ধরতে পারে না, কারণ ওই একটাই জানে যে আমি উঠছি দশটা নম্বর বাসে, আমি দশটা নম্বর বাসে উঠে আমি ওই রাজাখালি এসে নামিয়ে গেছি, ওইখান থেকে আমি আবার টেম্পু দিয়ে ঘুরে আসি, গাড়ির নাম্বারটাও বলে দেয়, তো ওই লোক আবার এটা জানে না।
ওকে
আমারও বলছে আমি তো আমি বলছি আমি দশ নম্বর বাসেই আছি, ফোন যখন করছে আমি দশ নম্বর বাসেই আছি, তো ঠিক আছে। তো বলে এর মধ্যে কিন্তু আমার আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই, আমি যোগাযোগ থাকতে গিয়ে রাতে এক ঘন্টা, আমার বাবা মা দেখতো না রাতে আসতো, আমি সকালে চলে যেতাম, এক ঘন্টা জন্য আমার চেহারা দেখতে পারতো, এক ঘন্টা যে এক ঘন্টা আমার ঘরে থাকতাম বা শুয়ে থাকতাম ওই দেখতাম। তো পাঁচশো টাকা বসে দেয়, পাঁচশো টাকা দিয়ে আমি আবার এর মধ্যে কিন্তু আমার ইয়াবাজেটা ফ্রি খাওয়াইতো, ওনারা গাঁজা বিক্রি হতো ফ্রি খাওয়াইতো, বলতো আমাদের মাল যদি ক্যারি করতেছে আমাদের এটাই লাভ হইতেছে যে আমি এটা সেফটি ভাবে আনতেছি, আর যারা দিয়ে আগে আনাইতো তাদেরকে তিন হাজার টাকা চার হাজার টাকা দেওয়া লাগতো, আমার অত টাকা দেওয়া লাগতো না, এক হাজার টাকা বা দেড় হাজার টাকা দিয়ে আমি একদম সেফ। আর যদি পাঁচশো টাকা দেয় তাহলে সাথে আমার যদি তিন পিস চার পিস ইয়াবা দেয় তাহলে আমি আর কোনো কথা বলি না, আমার দরকার শুধু ইয়াবা। তো ইয়াবা খাইতে খাইতে এক পর্যায়ে আমি খেতাম ছোটটা, একদিন কি করে চিন্তা করছি আমি বড়টা খাবো, তো আমি ওইটা খাইছি, আসতে বেশ না আবার ওইদিন খাইলাম, খাওয়ার পরে আমি আমার মানিক যে বন্ধুরা বলছি চুরি করে ওর সাথে যাই, যাওয়ার পরে কি করছে এখন কোন পথ ঠিক আমার একটা খেয়াল ছিল না, কিন্তু ও হাঁটতে হাঁটতে একটা মানে মিষ্টির প্যাকেট বন ফুলের না ফুলকপি একটা মিষ্টির প্যাকেটের সাথে লাথি খায়, লাথি খায় ও মনে হচ্ছে মিষ্টির প্যাকেট, ও অতটা মালুম মতো ও মদ খাইছিল, মদ মদ খাওয়ার পরে মিষ্টির প্যাকেটটা খোলে একদম মানে বাঁধা একদম, যায় একটা এক প্যাকেট মিষ্টি কেউ নিয়ে আসে গেছিল হাতের থেকে পড়ে গেছে বা গাড়ির থেকে পড়ে গেছে, উনি খুলে দেখেছে ওটা ভিতরে টাকা, আমি অতটা ইয়া করতে পারি না, এমনি দেখতেছি কিছু টাকা বান্ডেল করা একদম ইয়া করা মানে মনে হচ্ছে কোনো ব্যাংকের থেকে আনা হয়েছে, পুরান কিছু টাকা মানে পুরান হলে কি এগুলো মানে এলাও আছে ব্যাংকের থেকে এগুলো আনছে মানে তুলে আনছে এরকম টাকা নতুন টাকা না আবার, যখন আনছে
কি পরিমাণ টাকা মানে হিসাব চাচ্ছি না আমি, মানে যখন ফার্স্ট লুকে দেখা হলো তখন কত টাকা আছে বলে
ওখানে মোটে
কয়টা বান্ডিল ছিল,
আটটা বান্ডিল ছিল
টোটাল, আটটা বান্ডিল,
আটটা বান্ডিল সাইড সাইড করা,
সাইড সাইড করা। বিরতির শব্দ আরো একবার, তার মানে আরো একটি ছোট্ট বিরতিতে যেতে হবে। আজকের এই অপ্রিয় সত্য আপনাকে শেষ পর্যন্ত কোন বিবেকীকে আঘাত দেয় সেটা আমরা জানবো, তবে ছোট্ট একটা বিরতির পর মাত্র ফাইভ মিনিটস এর ব্রেক, আমরা ফিরে আসবো ঠিক রাত একটায়। আর ওকে দেখার জন্য বা ওর সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, আমি আবার বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়াও আপনারা আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজে, যেটি এই মুহূর্তে বাংলাদেশের রেডিও এরিনার সবচাইতে পপুলার পেজ। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
প্রপার্টি লিভস করি। এখন সময় রাত একটা। প্রপার্টি লিভস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shobto Bolibo Recharge yourself
প্রিয় শ্রোতা, সময় রাত একটা। আপনারা আবার শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রাফি রয়েছে আজকে আমাদের সাথে। হ্যাঁ রাফি, রাফি আপনি যেটা বলছিলেন যে রাস্তায় আপনার বন্ধু সহ 8 বান্ডিল টাকার প্যাকেট পড়ে পেলেন, কুড়িয়ে পেলেন ইনফ্যাক্ট, তারপর কি হল?
টাকাটা
কিভাবে পেলেন?
টাকাটা পাইছি আমি ওই আমার বন্ধু যখন হাঁটতেছে রাস্তায়, আমরা তো মানে ঢুলে ঢুলে আসছি রাতে 3টা বাজে আমরা খেয়ে বাইরে এসে 3টার দিকে হাঁটতেছে, তখন ওটা ওর পাশে সাথে লাথি খাইছে।
মানে টাকাটা পড়া অবস্থায় আপনারা পেয়েছেন?
হ্যাঁ, নিচে মাটি পড়ে পড়েছে, লাথি যখন খাইছে এটা প্যাকেটটা এখান থেকে ওদিকে যাবে পড়ছে, তো ভারী ভারী লাগছে ওর থেকে। ও গিয়েছে এটা খুলছে, ও খুলছে আমি খুলি নাই, আমি শুধু দেখতেছি। ও খোলা করে এখানে যখন 8টা মান্ডেল ছিল, ওইখান থেকে 5টা মান্ডেল নিয়ে গেছে। আমাকে প্রত্যেকটা ব্যান্ডেল ব্যাংকের সিল করা, পিন মারা ছিল ব্যাংকের। আমি কি করলাম, আমার এখন আমি এটা নেশা করে কাটছে টাকাগুলো আমার পকেটে। আমি ওই দিন ছিলাম বর্তুলিয়া স্টেশনে, তখন আমি চিন্তা করলাম কি আমার পকেটে টাকা, এগুলো কি করা যায়। আমি ফ্যামিলিতে নিয়ে গেলে ফ্যামিলি সন্দেহ করবে, আমি ফ্যামিলিও জানাই নাই আর কাউকেই জানাইতেছি না যে টাকা কি। আমার বন্ধু ওয়াদুল জামান প্রোফাইল যেটা বলছি ওর জানাইছি, ও আবার খাইতো ফেন্সিলাল খাইতো, তো ওর আমি জানাইছি। ও আমার বলতেছে তুই যদি আমার টাকা দাস তাহলে আমি তোর আমার সেফটি অ্যাকাউন্টে টাকাটা রাখার সুযোগ দিবো, তো যখন লাগবে তুই আমার বলবি, আমি ওখান থেকে শুধু টাকাটা ট্রান্সফার করতে থাকবো। কারণ আমার ওই সময় কোনো অ্যাকাউন্ট নেই, কারণ অ্যাকাউন্ট আমি করতে দেয়নি, কারণ অ্যাকাউন্ট করতে গেলে আমার এখন গার্ডিয়ানের সাইন লাগবে বা একটা নমিনি লাগবে। তখন আমি ওটা করতে দেয়নি, কি করছি আমার ওই বন্ধুর অ্যাকাউন্টে রাখছি টাকাটা, যখনই লাগতো ফোন করে বলতাম উনি পাঠাই দিতে বিকাশের মধ্যে, যেখান থেকে দরকার 10,000 লোক 15,000 লোক ওইখান থেকে পাঠাইতো। কারণ ওই হিসেবে আমার কোনো টাকার অসুবিধা হইতো না। তারপরে যদি আমার ফ্যামিলির ভিতরে আমি আর যাইতাম আসতাম, কিন্তু ওই একটাই টাইম, রাতে 1টা 2টা 3টা বাজে যাইতাম, সকাল ভোর আগে দিয়ে চলে আসতাম। তারপরেও যদি এক বাজে আবার আমি রাজনীতিতে দিছি, কেন আমার টাকা আছে আমার কেউ আটকে দেওয়া না। কারণ আমি 10টা ছেলে নিয়ে গেলাম, আমার যদি সিনিয়র ভাইদের যদি 500 টাকা দেয় আমি ওদেরকে পেট ভরে 1,000 টাকা খাওয়াইতে পারবো। আমার ওইটা ছিল, আমার মনে হয় আমার ফলে আমার পাওয়ার বাড়বে যে আমার বিভিন্ন সময় আবার যদি কোন সমস্যা হইতো তাহলে একসাথে জোট হইতাম, জোট হওয়ার যে যেদিকে যাওয়া যাইতাম, মানে একজনের সাথে একজনের কানেক্টেড থাকতো।
টাকাগুলো কি করলেন?
এই টাকাগুলো ওদের যেমন প্রোফাইল অ্যাকাউন্টেই আছে।
মানে আপনি এখন পর্যন্ত টাকাগুলো পাননি?
না, টাকা ও আমার দিবে, ও 3,00,000 টাকার থেকে ও মানে 2,00,000 টাকা আমার দিবে, 1,00,000 টাকা ও রাখবে। শুধু এইটা রাখবে কেন, 1,00,000 টাকা ওর অ্যাকাউন্টে সেফটি ভাবে রাখতেছি সেই কারণে। ও বলছে 2,00,000 টাকা থেকে তুই যখন যা চাবি তুই পাবি, আর 1,00,000 টাকা আমাকে দেওয়া লাগবে। তো টাকা ঢুকানোর সময় ওর অ্যাকাউন্টে মানে 3,00,000 টাকা ঢুকেছে না, আর 2,00,000 টাকা মানে ও আমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে।
ওকে, যাই হোক, শুনি তারপর।
তারপর আবার ঢাকা আসি, বাসে করে আসার সময় আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, মেয়েটার বাড়ি এসে রাজশাহী, মেয়েটার নাম ছিল সুমি। মেয়েটার একটা বিয়ে হয়েছিল, মেয়েটা থাকে মিরপুর শালাপাড়া, আমি চিনি না কিন্তু আমার যতটুকু বলছিল, আমি কমলাপুর নামছি, আমি জানি আমি ঢাকা শহরে অতটা ঘুরতাম না, আমি জানতাম কমলাপুর এই স্ট্যান্ডার্ডে জানতাম, আর মুগ্ধা মান্ডা আমার মামার বাসা যেটা, এই দুইটা জায়গা চিনতাম, আমি কোনো জায়গা চিনি না। মেয়েটার আমি কমলগঞ্জ নাই মা অনেকক্ষণ কথা বলছি, মেয়ে আমারও বলতেছে যে এরকম এরকম ব্যাপার, আমার স্বামী আসিল আড়াই বছর সংসার করিয়া চলে গেছে। তো আমি বলছি এই মধ্যে আপনাদের কোনো সন্তান হয়েছিল না? বলে হয়েছিল, মারা গেছে। মারা গেছে মানে ও এক পরে উনি আমার কাছে সবকিছু শেয়ার করতেছে। শেয়ার করার পরে আমি আবার চিন্তা করলাম যে ওনারা আমার চিটাং নিয়ে যাবেন। তো উনি আবার চিটাং থাকছিল 3 বছর। তো ওনার সাথে চিটাং কথা বলতে গেছি, আমি চিটাং ব্যবসা পারেন? তো উনি বলছে হ্যাঁ, চিটাং সব 3 বছর থাকছি, গার মধ্যে চাকরি করছি। তো উনি কি করছে আমার সাথে মানে থাকতেছে, মানে চিটাং নিয়ে যায়নি, ঢাকাই আসিলাম। ঢাকা আমি ওর মেয়ের সাথে আসলাম যে 9 দিন। 9 দিন থাকার পরে মেয়ের আমি টাকা মানে একটা কন্ট্যাক্ট করছি যে তোমার আমি এরকম কিছু টাকা দেবো, তুমি কোনো দিকে দৌড়াদৌড়ি করার দরকার না, চাকরি বাকরি করলে করো, না করলে দরকার নেই। কিন্তু মেয়েটা একটা খারাপ পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দেওয়ার পরে মেয়েটা বলতেছে আমার যদি টাকা হয় আমি আর কোনো খারাপ পথে যাবো না, কারণ আমার টাকা দরকার, আমার টাকার জন্য আমি খারাপ, কারণ আমি এর থেকে আরো খারাপ যাইতে পারবো। তো মেয়ের আমি বললাম যে প্রতি মাসে তোমার কত টাকা লাগে? বলতে আমার 5,000 টাকা, 6,000 টাকা, অতিরিক্ত 10,000 টাকা হয়ে যায়। তো মেয়ের আমি 10,000 টাকা করে দিতাম মাসে, প্রতি মাসে, কোনো মাসে দিতাম না, কোনো মাসে দিতাম, যে মাসে দিতাম না ওই মাসে, তারপরে মাসে আমি 15,000 টাকা দিতাম। কোনো মেয়ের পিছিয়ে কিন্তু আমি এরকম করে কোনোদিন টাকা খরচ করিনি। কিন্তু এই মেয়ের পিছিয়ে আমি যতদিন আসলাম ওর সাথে, আমি ততদিন আমার ওর সাথে একটা ফিজিক্যাল রিলেশন হয়েছিল। ও আমার বিয়ে করতে বলছিল তখন আমার বয়স ছিল আপনার 16 বছর, কিন্তু ও আমার বয়সের থেকে 2 বছর বাড়তে করছিল, 18 বছর। বিয়ে করতে বলছিল, আমি বিয়ে করার কোনো ইয়া দিইনি। এখন মেয়ে বলতেছে বিয়ে না করলে ও মারা যাবে, এক প্রকার একটা সুইসাইডার আমাকে হুমকি দিছে।
আচ্ছা,
হুমকি দেওয়ার পরে তুমি মারা যাও না, তো যেটা করো এটা তোমার ব্যাপার, কিন্তু ওনার আমি টাকা দেওয়া ঠিক রাখছি। ওনারা আপনি আপনি করে বলতাম, তুমি বলতাম না, উনি আমার তুমি তুমি বলতাম। তো ওনার টাকা দেওয়া আমি বন্ধ করছি 3 মাস। 3 মাস বন্ধ করার পরে মেয়ে আমার খুঁজতেছে। 3 মাস কেন বন্ধ করছি? 3 মাস আমি দিক দিয়ে আমি সেন্টারে ছিলাম। আবার
সেন্টার মানে
আমরা রিহ্যাব সেন্টার, আমি যেদিন রিহ্যাব সেন্টারে যাই ওই দিন আমার নেশা করছিলাম। আমি প্রায় 3-4টার মতন ইয়াবা খাইছি আর গাঁজা খাই, মানে ঘরে ঢুকছি। ওই খাওয়ার পর আমি ফিলে আসছিলাম। ফিলে থাকার পর আমি ঘরে ঢুকে ভাতটা খাই, গোসল গোসল করে কম্পিউটার সামনে মাত্র বসছি, গানটা দেখতেছি, ঘরে কম্পিউটার ছিল। তো এই সময় কল দিছিল আমার আব্বু। আমার আব্বু কেন কল দিছে, যেন ঘরে যদি থাকে তাহলে যে লোকগুলো আমার ধরে নিয়ে যাবে ওই লোকগুলো নিয়ে আসবে সেন্টারে, যে লোকগুলা। তো আমি তার ফোন রাখার আধা ঘন্টা পরে দেখতেছি 3-4 লোক আসছে। 4 জন লোক আসে আমার ডিবির মতন ধরে নিয়ে গেছে। আমি বলছি ডিবির লোক যদি হয় তাহলে এগুলো মানে আমার ছাড়াই আনা যাবে। তো আমার আবু বলতেছে কি হয়েছে, উনি এক এমন একটা ভান্ডাস জানে, উনি কিছু জানে না, ওনারই প্ল্যান এটা। প্রচন্ড শারীরিক অত্যাচার হয়েছিল, মানসিক অত্যাচার হয়েছিল। তারপর আমি বাইরে হওয়ার পরে আমি 2.5 মাস সুস্থ।
কি ধরনের শারীরিক মানসিক অত্যাচার?
শারীরিক অত্যাচার বলতে গেলে ওনারা মানে গিরিল আসলে গিরিলের সাথে লটকে রাখতো। তখন আমার একদিন 1.5 মাসের মাথায় আমার ফ্যানে লটকাইছিল, ফ্যানে লটকে আমার বেদ দিয়ে মারছিল। ওদের একটা মায়ের ইয়া ছিল কি যে পিছে মারতো।
মানে এই মারটা কেন দিয়েছিল, কারণ আপনি নেশার জন্য ছটফট করছিলেন?
কিন্তু যেদিন আমি 3 মাস পরে বাইরেছি, 3 মাস পরে বাইরে হওয়ার পরে আমার খাওয়ার ইচ্ছাটা বাঁচতে, মানে আমার ওরকম নেশা নয়, কিন্তু আমার মানে যে চাহিদা মানে ওখানে তো ভাতটা কম দিত, ফুডের চাহিদা বাড়ছে। তো ওখানে খাইতাম প্রচুর, খাইছি যে আমার খাইতে ইচ্ছা করতেছি কিন্তু আর খাইতে পারতেছি না, আমার এরকম একটা অবস্থা হয়েছে। তো যেদিন মানে ওখানে তো সারা বাসি, তারপরে দিয়ে আমি সিগারেট খাই, আবার সিগারেট খাই ঘরে আসি। ওই আবার 3 মাস পরে টান দিছি তো সিগারেটটা, তো আমার মাথা ঘুরেছে, আমি ঘরে এসে শুয়ে গেছি, আব্বু অতটা ধরতে পারে।
এই 3 মাসের মধ্যে ভদ্রমহিলার সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল
না? এই 3 মাস আমার টাকা দেওয়া বন্ধ।
আচ্ছা,
আমি এখান থেকে
কত টাকা করে দিতেন প্রতি মাসে? নাকি
প্রতি মাসে আমার 10,000 টাকা করে দেওয়া হতো।
10,000 টাকা ওকে দিতেন? এই টাকা পেতেন কোথায় আপনি?
ওই ব্যাংকের থেকে।
ওই যে 2 লাখ টাকা আপনি পেয়েছিলেন রাস্তায় কুড়িয়ে, 2 লাখ না তো আপনি 3 লাখ পেয়েছিলেন,
3 লাখ
ওখান থেকে আপনি আর
পেয়েছেন। 1 লাখ টাকা তো ওকে দেওয়া লাগছে। তো এই কথা আমার আমার ফ্যামিলি জানে না, কারণ আমি একমাত্র আমার ফ্যামিলি বলতাম, আমার ফ্যামিলি যে কোনো দোষ টুটি আমার আমারকে আগা দোষ করতো, তুই তো দোষী, তুই কেন না জানি কি ঝামেলা বাঁচতি, বা তুই ছেলের সাথে কথা না বললি কি তুই ঝামেলা বাঁচতি, সে দোষ করতো। সেজন্য আমি কোনো সময় বলতাম না, যেটা জানার ওটা জানতাম। আর আমার উপর একটা স্যাটেলাইট যে চিটাং শহরের মধ্যে যে কোনো জায়গায় আমার যদি কোনো ঝামেলা হয়, কেউ আমাকে টাচ করছে, আমার আব্বুর কোনো অটোমেটিক খবর জায়গা যে আপনার ছেলে অমুক জায়গায় কেউ মারামারি হয়েছে বা ইয়ে হয়েছে, খবর জায়গা আমি নিজে জানি না। এমন লোক আছে যেগুলো আমাকে চিনে কিন্তু আমি চিনি না, এরকম লোক কিছু আছে। যেসব খবরগুলো পাইতো ওগুলো আমি স্বীকার করতাম, কিন্তু যেসব খবরগুলো পাইতো না এগুলো অন্য কথা দিয়ে ঘুরাইতাম। যেমন 8 দিন 9 দিন আমি বাইরে থাকতাম, জিজ্ঞেস করলে বলতাম যে আমি ট্রেনে ট্রেনে ঘুরছি, রাজশাহী বগুড়া খুলনা গেছি, এরকম বলতাম। তো বললে কি আমার আর কিছু বলতো না, ঘোরা মতো ঘুরছে আর কি। আমার এমন বলছে যে তুই ঘোরাও শেষ হয়েছে, তুই এখন আর ঘুরিস না, যাইস না কোনো দিকে। কিন্তু ওই তিন মাস দিয়ে টাকা বন্ধ রাখছি, এই তিন মাসের জন্য আমি যখন সিমে মিস কল মারা ছিল সিমটা খুলে দেখি তিন মাসে আমার প্রায় বিশেষ করে না অফরন্ত কল দিছে, সে মানে আমার ঠিকানা জানে না সিটাং শহরে, সে সিটাং শহরে আসছে, সিটাং শহরে ওই মনসুরাবাদ আসছে, মনসুরাবাদ আসে তারপর সে মানে খুঁজতেছে, মানে এমন পাইতেছে না। আমি একটাই বলছিলাম যে শেষ শেষ কোন জায়গা, সেটা শেষ তো একটা স্পট মানে জায়গা, কিন্তু ওই জায়গাতে যাই আমার নাম বলে পাবে না সে, এরকম নামে তো হাজারো লোক আছে। তো পাই না ওই কল পাওয়ার পরে আমি কিছু আবার কল ব্যাক করছি, মেয়ে ওখানে কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি যখন শুরু করছে তখন আমি আর ইয়ে করি মেয়ের সাথে আবার দেখা করছি মনসুরাবাদে যাই, মেয়ে আমার থেকে টাকা চাই বসতেন। কি সমস্যা ইয়া ওই মেয়ের একটা ছেলে হয়েছে, তো ছেলেটা কান ছেলেটা আমার,
মেয়েটার একটা ছেলে হয়েছে ছেলেটা হচ্ছে আপনার
আমার। আমার হঠাৎ করে যখন এই কথাটা বলছে তখন আমার মাথায় ছেলেটা আমার, আমাকে প্রমাণ কি তুমি আমার বিয়ে করো না, তুমি এই করছো এই ছেলেটা তোমার। আমি একটা জিনিস গেছি, ওকে তো আমি টাকা দিতাম না তিন মাস, এই তিন মাস ফ্ল্যাট ভাড়া চালাইছি কি।
আচ্ছা তারপরে ছেলেটাকে নিয়ে এসে তারপর কি বললো
ছেলেটা? আমার নিয়ে এসে বলতেছে এটা আমার সন্তান, যখন এটা আমার সন্তান বলতেছে আমার মানে মাথায় হয়ে গেছে কি আমার সন্তান এটা, তখন এটা আমার বলছে আমার সন্তান, আমি পুরো অবাক হয়ে গেছি, আমি বলছি তোমার যত টাকা লাগে তুমি সন্তান এটা আমার বলিও না। তো এই নিয়ে ও আমার সাথে অনেক বার্কেটিং করছে, বার্কেটিং করার কারণে আমি কোনো টেক কেয়ার করিনি, কিন্তু ও বলে যে আমি সন্তান হ্যাঁ তোমার পরিচয় দিব না কিন্তু আমার টাকা বাড়তি দেওয়া লাগবে, আমার এক কালীন 50,000 টাকা দেওয়া লাগবে। কিন্তু ততক্ষণে কিন্তু আমার কাছে প্রায় আপনার
সন্তানটা কার তাহলে পরিচয় দিচ্ছে? সে
সন্তানটা পরিচয় দিচ্ছে আমার, কিন্তু সন্তানটা মানে আদৌ কিন্তু আমার না।
এটা আপনার আদৌ আপনার না, মানে আপনি কিভাবে নিশ্চিত হয়ে বলেন?
আমার না বলতে গেলে ও আমি তিন মাস তোর কাছে ছিলাম না, জাস্ট ওর কাছে আমি 9 দিন ছিলাম,
কিন্তু তার আগে তো আপনি শারীরিক সম্পর্ক করেছেন তার
সাথে। হ্যাঁ 9 দিন ছিলাম, কিন্তু তিন মাস ও আমার কথা হলো তিন মাস ও ঘর ভাড়া চালাইছে কি দিয়ে ফ্ল্যাট যে ঘরে,
সেটা আপনার সন্দেহের একটা জায়গা আছে, কিন্তু সেটার জন্য তো এটা প্রমাণ হয়ে যায় না সন্তানটা আপনার না, তাই না? এটা প্রমাণ হওয়ার জন্য কেবলমাত্র ডিএনএ টেস্ট আছে, সেটা একটা প্রমাণ।
হ্যাঁ এটা ছিল, আর ওর সাথে মানে বলতে গেলে সম্পর্ক হয়েছে মানে যতটুকু বুঝতে পারছি আমি পরবর্তীতে খোঁজ নিয়ে ও মানে প্রতিদল হয়ে গেছে।
ঠিক আছে সেটা তো আপনার সন্দেহের অবশ্যই জায়গা আছে, ইভেন মেয়েটাই জানে সন্তানটা কার, এমনও হতে পারে সন্তানটা আপনার, এমনও হতে পারে সে আপনাকে ব্ল্যাকমেইল করছে, দুটোর যে কোনো কিছুই হতে পারে।
এটা সেটা হতে পারে, কিন্তু আমি 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 অস্বীকার করতেছি এই সন্তানটা।
যখন আপনি অস্বীকার করলেন তখন সে সন্তানটারে কি করলো?
সন্তানটাকে ও রেখে দিয়েছে, কিন্তু ও কোনো কিছু বলতো না, দরকার টাকা। ওরে বলছে ও শুধু
আমার আসল বাড়ি কোথায় ছিল?
ওর বাসা আসল বাড়ি ছিল রাজশাহী,
রাজশাহীতে। ওর আশেপাশে কেউ থাকতো না, গার্মেন্টসে কাজ করতো,
গার্মেন্টসে কাজ করতো।
আচ্ছা তো চিটাং এর মনসুরাবাদে গিয়ে ও কোথায় কাজ করতো?
মনসুরাবাদে একটা গার্মেন্টস ছিল,
ওখানে গার্মেন্টসে কাজ করতো।
হ্যাঁ গার্মেন্টসে চাকরি করতো। এবার বড় হচ্ছে যে ও আমার মানে বাচ্চাটা রাখতো গার্মেন্টসে, মানে কারো মানে ওর সাথে দেখা করতো না, একটা কারণে ও যাকে তাকে আমার স্বামী বানাতো, যাকে তাকে দেখলেই বলতো আমার হাজবেন্ড,
যাকে তাকে দেখলে আপনাকে সঙ্গে সঙ্গে পরিচয় করে দিত।
হ্যাঁ সঙ্গে সঙ্গে পরিচয় দিত, যদি আর ওর কোনো ছেলে ওকে ডিস্টার্ব করতো ওর সাথে, ওর সাথে বার্কেটিং করতো ছেলের সাথে। তো ছেলে একটা মানে একটা ছেলের সাথে একটা মেয়ে বার্কেটিং করলে একটা ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করলে আমাকে ডাক দেয় আজকে আমার এই ছেলে এই বলছে তুমি আসো। আমি আমি আবার দুই তিনজন ছেলে মেয়ে নিয়ে গেলে ওইখানে আমি উল্টা রিয়েকশন পাই, কারণ দুষ্ট হয়েছে মেয়ের। আমার বলতেছে ভাই আমি তো আপনার ওয়াইফের বিষয়ে কিছু করিনি, তা আমি বলছি কিসের ওয়াইফ, আমি মনে মনে বলতেছি কিন্তু এটা প্রকাশ করতে প্রকাশ করলো ওর মান সম্মান যাবে আমার মনে হবে। পরবর্তীতে ওখানে ঝামেলা লাগলো মিটাইতাম, এরকম দিয়ে একটা মিটানোর পরে আমি ওখান থেকে চলে আসলাম। তো ওই মেয়ের সাথে আমি সম্পর্ক মানে রাখতে চাইতেছি না, এরকম আমার একটা প্ল্যান ছিল।
আপনার ভাষা চিন্তো
শারীরিক
সম্পর্ক ছিল যখন তিন মাস পরে ফিরে আসলেন বাচ্চার কথা যখন বলছে তারপরে তো কন্টিনিউ করেছেন?
তখন থেকে আমি আর যাইনি, তখন থেকে আমি ওখানে যাওয়ার চেষ্টা করিনি।
না গিয়ে আপনি প্রতি মাসে টাকা দিয়েছেন তাকে? কিভাবে টাকা দিয়েছেন?
3,000 টাকা দিতাম।
টাকা কিভাবে দিতেন?
ও বিকাশে বিকাশ নাম্বার দিতে আমার একটা মানে কন্টিনিউ একটা বিকাশ নাম্বার, যদি ও বিকাশ নাম্বার চেঞ্জ করতো তাহলে বলে দিত যে আমি আজকে বিকাশ নাম্বার চেঞ্জ করছি, যে এই নাম্বারে টাকা দিও না, এই নাম্বারে টাকা দিও। তাই জন্য আমি নাম্বার দিতাম, যে একটা কারণ দিতাম ও আমার ফার্স্টে বলছিল যে ওর স্বামী হাজবেন্ড যেটা আগে আসলে ওটা ওর ছেড়ে চলে গেছে, আর প্রথম শিশু ওর মারা মৃত হয়েছে। তো ওই দিক দিয়ে আমি একটা ইমোশনাল ছিলাম। ও কথাবার্তায় খুব স্পন যে ও ঢাকার এক ছেলের থেকে 40,000 টাকা খাইছে, আমি একটা বাইক কিনবো, কিন্তু ওই মেয়েটার কারণে আমার বাইক কিনা হলো না। আর আমি যেখানে সেখানে টাকাও রইতাম বেশি, আমার কাছে এখনো টাকা থাকে না। এই অভ্যাসটা আমার এখন আছে, যদি আমার 10,000 টাকা দেয় 10,000 টাকা আমার মুহূর্তের মধ্যে খরচ করার কোনো ব্যাপার না, এরকম একটা ইয়া। তো 2,00,000 টাকা কার কাছে থাকে? আমি নিতাম 10,000 টাকা, আমি হাত খরচের জন্য নিতাম বা 5,000 টাকা নিতাম, নিয়ে আমি ঘুরতাম, ঘুরে টিরা নেশা টাশি করে আমি আইসা করতাম, বা কোনোদিন মদের স্পটে গেলে 2-3 দিন বন্ধু নিয়ে গেলে ওদের আমার 10,000 টাকা চলে যেত একসাথে। তো এবার ওতে ওই মেয়ের সাথে আমার, আমি চাইছিলাম এক সময় রেশনটা ছাড়িয়ে দিব, তো টাকা দেওয়া বন্ধ করবো, ওর সাথে আমি সম্পর্ক ছাড়বো, কারণ ও আমার স্বেচ্ছায় এসে খুঁজতে পারে। সেজন্য গিয়েছে আমি কয়েকদিনের জন্য, আমি বলছি যে আমি ঢাকা যাবো, ও আমার বলছে আচ্ছা ঠিক আছে ঢাকা আসো। ও ঢাকা আসার পরে আমি বলছি আমাদের বাসাতে এরকম চেঞ্জ করছে কোথায়, কোতোয়ালি, কোতোয়ালি যখন বলছি কোতোয়ালি কোথায়, আমি বলি ইকবাল রোড, ইকবাল রোড মুন্সিপাড়া, মুন্সিপাড়া যখন বলছি তো ওই মেয়ে কি করছে গেছে, মানে আমাদের পরে আমি চিরাং ঢাকা চলে যাওয়ার পরে ওই মেয়ে আমাদের খুঁজতে খুঁজতে গেছে মুন্সিপাড়াতে, মুন্সিপাড়াতে যাইলে কি হবে, মুন্সিপাড়াতে নাই আমি, আমার বাসা আগের জায়গা দিই, আমার বলছে তুমি কই, আমি যে আমি আসি তুমি, তারপর ওর দেখছি না আমার সিমে কল দিবে, সেজন্য আমি সিমটা বন্ধ অফ করে দিছি। আমি প্রত্যেকটা সিমে আমি যখন একটা মানে ফেসে পারি আমি ওই সিমগুলো অফ করে দিই। আমার আব্বু এরকম বলছে যে তুই সিমগুলো চেঞ্জ করে ফেল, সবগুলো সিম ফালাই দিয়া।
কে বলেছে?
আমার আব্বু।
কেন বলেছে?
কেন বলছে আমি বিভিন্ন ছেলেদের সাথে যে আমার কন্টাক্ট হয়, মেয়ের সাথে কন্টাক্ট হয় যে ওগুলো জানে না, জানে কোন গুলা, যেগুলো আমি প্রেম করি ওগুলো জানে, এই ঘটনাগুলো ওগুলো জানে না, যে সেজন্য বলতেছে তুই ছেলে মেয়েদের।
বাবা কেন আপনাকে সিম চেঞ্জ করার কথা বলবে? বাবা কি এটার সাথে ইনভলভ ছিল?
ইনভলভ ছিল বলতে গেলে কোনটা, যে বলতে তোদের সিম চেঞ্জ করে এই ছেলেগুলো তোরা ডিস্টার্ব করতে পারে, তুই সিমটা চেঞ্জ করে পারে এই ছেলে,
মানে বাবা আপনার সম্পর্কে জানতো যে আপনি এই ধরনের কাজ করতেছেন, এই ধরনের কাজ করে বিপদে পড়তে পারেন, সেটা সে
জানতো। থেকে আমার ওখান থেকে ছুটে আনছে।
কি ধরনের?
কি ধরনের বলতে গেলে একটা বন্ধু একদিন একটা মেয়ে আনছে, মেয়ে আনার ওই মেয়ে নিয়ে যে জায়গায় আমরা ফিজিক্যাল রিলেশন করবো, হ্যাঁ ওই জায়গায় আমরা ধরা পড়ছি, ওই জায়গায় এক লোক মানে বলে দিছে।
কিভাবে ধরা পড়লেন?
ধরা পড়ছি বলতে গেলে ওই লোকে মানে যার মাধ্যমে নিয়ে গেছে ওই লোকে কি করছে, ওনারা ফোন করে আনাইছে, মানে যার বাসায় ঢুকাইছে, মানে ওইটা একটা গ্যারেজ ছিল, তো গ্যারেজে ঢুকাইছে, ঢুকানোর পরে ওইখান থেকে তারপর ওই লোকটা আসছে, আসা করে যে মজমেলা আর ফজলুল নাম দুইটা ছেলে আসলে ওরা পালাই গেছে, আমি পালাতে পারিনি, তো লোকটা আমার এক পর্যায়ে বলছে তোর আব্বুর নাম্বার দেন, তো উনি আমার পুলিশের ভয় দেখাছে, আমি সেজন্য আব্বুর নাম্বার দিয়েছি। দেওয়ার পরে আব্বু আসছে, আব্বু আইসে শুধু একটা কথাই বলছে লোকটারে, যে লোকটাকে আমার আব্বু চিনতে মাঝে মাঝে হন্ডা মন্ডা দিয়ে যাইতো, যে চিনতে আমার বলছে দেখ তোর আব্বু কত ভদ্র মানুষ, তুই কত নিকৃষ্ট, এটা যখন বলছে তা আমি কিছু বলতে আমি চুপ করে গেছি।
বাবা আপনাকে ওখানে এসে নিয়ে গেল?
বাবা ওখানে এসে আমার জুতা দিয়ে বাড়ি মারছে, মানে নিজের পাত থেকে জুতা খুলে আমাকে বাড়ি টাড়ি মারা করে আব্বু ওখানে জিজ্ঞাসা করেন যে কি সমস্যা হয়েছে, লোকটা একটা কথা ওখানে দিয়ে প্রেশার দিয়ে আমার আব্বু থেকে টাকা 7,000 নিছে, বলছে যে আমার এখানে গাড়ির গ্লাস ভাঙছে 7,000 টাকা দিতে হবে, নাহলে আমি এটা পুলিশ বা ইয়া করবো, মানে এই একটা এরকম একটা চাপ দিচ্ছে। তো আমার আব্বু আমার আবার সেলফোনটা ওখানে রেখে দিচ্ছে, একটা ডকুমেন্ট রেখে দিচ্ছে, আমার আব্বু বলতেছে যদি তোর সেলফোনটা না রাখতো তাহলে আমার কোনো কেয়ার আছে না, আমি ওর মানে ইয়া করতাম, আমার আব্বু আবার যারা ধরে তারা ধরার মতন ধরে, এরকম একটা শাস্তি দিয়ে থাকে। তো এবার তোর সেলফোনটা রাখাতে আমি ওখানে বাইজা গেছি, আর নাহলে ওনার ডকুমেন্ট আছে যে তোর সেলফোন, তোর সিম টিম সব ওখানে লাগানো, তোর মেমোরি লাগানো, তুমি বাইচে গেছে 7,000 টাকা থেকে ওই লোকের বলতে বলতে 3,000 টাকা, কারণ ওই 3,000 টাকা পাবে ওইটা ওনার লাভ। এটা বলতে গেলে তো উনি গিয়েছে এক প্রকার রাজি হয়েছে, রাজি হওয়ার পরে আমার আব্বু 3,000 টাকা দেওয়ার পরে সেলফোনটা দিচ্ছে, আমার আব্বু সেলফোন আনিয়ে গেছে ঘরের মধ্যে রেখে দিছে, কিন্তু এর মধ্যে আবার ওই মেয়েটার সাথে আমার যোগাযোগ নেই যেটা কথা বললাম। তারপরে এক শীতকাল আসছে, শীতকালের ভিতরে কলি নামে এক মেয়ের সাথে পরিচয় হয়, বলে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে ফ্যাক্টরি থেকে, আমি ওই লাইন দিয়ে আসতেছি, আমি একটু মানে ঠেস মারছিলাম যে আপনাকে কোথায় যেন দেখছি দেখছি মনে হচ্ছে, মেয়েটার কথা ইশারা দিলাম, মেয়েটা বলছে যে কোথায় দেখছে, মানে একটা সাই দিছে একটা। পরবর্তীতে ওই মেয়ের সাথে আমার 3 দিন না 4 দিন পরে ওর বান্ধবী তারা ওরা শিখেছে যে ছেলেটা যদি তোর পিছিয়ে পিছিয়ে যায় বা তোর সাথে কথা বলতে বলতে তোদের বাসা বোঝানো যায়, মানে মতলবটা কি, একদিন জিজ্ঞেস করিস তো, তা আমার জিজ্ঞেস করছে, তো আমি বলতেছি কিসের মতলব, যদি আপনি এরকম খারাপ কিছু মনে করেন তাহলে আপনার সাথে কথা বলবো না, কিন্তু আমি ওরকম কথা বলে কিন্তু একদম ভদ্র ছেলে, কোনো খারাপ ছেলে না। মেয়ে আমার সাথে বলে যান না এরকম, ও মেয়ে আমার বলছে আমার ফ্যামিলি এরকম করি, আমি আমার বিয়ে হয়েছে, আমার স্বামী চলে গেছে, কিন্তু আমার এখন কোন বাচ্চা কাচ্চা হয়নি এরকম বলছে, তো মেয়ের সাথে আমার দরকার সম্ভব করা, কারণ স্বামী আছে না আসলে আমার দেখা বেশি, আমি বলবো কথা বলবো মোবাইলে, মানে সামনাসামনি ইয়ে করবো না, এর মধ্যে কিন্তু আমার ওই ফিজিক্যাল রিলেশনের চাহিদাটা কিন্তু আছে, যে কোনো মেয়ের সাথে আমি সম্ভব করলে ফিজিক্যাল রিলেশন ছাড়া কোনো মেয়ে থাকতাম না।
আরো একটি বিরতির ঘন্টা প্রিয় শ্রোতা, তার মানে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি আমাদেরকে নিতে হবে। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতির পর আরো একবার ফিরব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
স্বাগত আরো একবার শুনছেন এবিসি রেডিও ফ্যামিলি 9.2। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। রাফি আজকে কনফেস করছে লাখো জনতার মঞ্চে। আমরা রাফির কাছে আবারও ফিরছি। রাফি, আপনি যেখানটাতে ছিলেন যে পুলিশ সাথে আপনার একটা রিলেশন হলো, এবং হ্যাঁ, তারপর কি হলো?
তারপর ওই যখন কলেজের সাথে আমার রিলেশন হয়, তারপর তার দাড়ি মাসের মাথায় ওর সাথে আমি একদিন মানে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পরে ওর সাথে আমার মানে ফিজিক্যাল রিলেশন হয় নাই, মোটামুটি ওরকমই একটা কথা চলছিল। তো আমার না বলিয়া দিছে, তার মধ্যে মানিয়ে নিছি, আমি যাই ঠিক আছে মানিয়ে নিছি। তার দুই মাস পরে মানে হ্যাঁ যাইতেছি, আমাদের মানে কথা বার্তা চলতেছে। ও আমার মানে যতটুকু আগে মানে ভালোভাবে কথা বলতো, কোথায় যাইতো না যাইতো সব কথা কিন্তু বলতো, তারপর ওদের কিন্তু বলতেছে না। এটা হয়েছে যে আপনার আট মাসের মাথায়, মানে আট মাস ও আমার সাথে কন্টিনিউ কথাবার্তা মানে কল টল দেওয়া ঠিক রাখছে। তো এরকম যখন করতো, ওর পিছিয়ে আমি টাকা ভরাইতাম বা বিভিন্ন রেস্টুরেন্টে যাইতাম বা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, কোনদিন কিছু হইতো না। তো একদিন কি করছে, ও আমার হঠাৎ করে মানে আমার সাথে এড়াই চলতেছে। ব্যাপার কি এড়াই চলতেছে, আমি ওটা নজরদারি করার জন্য ওর পিছিয়ে পিছিয়ে হাঁটতাম সবসময়। আমি কিছু দিয়ে একটা ছেলে লাগাইছি, এটা নজরে রাখ। ও আমার প্রতিনিয়ত খবর দিত যে এটা অমুক জায়গায় কথা বলতেছে। ওর বান্ধবী ছিল একটা খুশি নামে, ওই বান্ধবী কি করছে, ওর মামতো ভাইয়ের সাথে প্রেম করে। বোরকা পরে যায় তো মামতো ভাই, কিন্তু মামতো ভাই জানে যে এটা অন্য মেয়ে, কিন্তু খালাতো বোন না জানে যে এটা আমার মামতো ভাই। বোরকা পরে কথা বলে, মানে এক প্রকার একটা চিটিং কি করতেছে ওরা মেয়েরা। তখন ইয়ে করতেছে, একদিন কি করছে, ওরা যেমন যেমন উঠে গেছে। যদি কলির মনে যদি আমার জন্য একটু যদি ভালোবাসা থাকতো, তাহলে কলি কিন্তু আমার রেস্টুরেন্টে ডাকতো যে আসো দুপুরে ধরে তুমি ভাত করো খানো, তুমি আমার সাথে আসো। ও কিন্তু আমার একবারের জন্য নক করে নাই, উল্টা আমার বলতেছে তুমি চলে যাও আমি ফ্যাক্টরিতে চলে যাবো। এটা বলে উপর দিকে উঠে গেছে। তা আমি ওই সময় আর অত কোনো কথা বলি না, আমি এতটুকু চলে আসছি ঠিক আছে আমার যদি এরা চলেছে এই ব্যবস্থা আমি পরে করবো। আমি ঘুরতেছি, তো একদিন ওরা আমি ফোন করলাম যে কোথায় তুমি, আমি ফ্যাক্টরি ছুটি হবে আটটা বাজে। তো আটটা বাজে ছুটি হবে, সাতটা বাজে আমি ওখানে দাঁড়িয়েছি ফ্যাক্টরির সামনে। তো ওরা দেখতেছি না ও নাই, কিনে নাই কেন, ব্যাপার কি নাই যখন, তখন গিয়েছে ওরা আমি বললাম যে ছুটি হবে কাটা বাজে আটটা বাজে। তখন বলছে আমি গিয়েছি আস্তে আস্তে বাজার পর্যন্ত হাঁটতেছি, হাঁটার পরে দাঁড়িয়েছি। তো ওরে কল দিছি, ও কল রিসিভ করতেছে না, আর কল রিসিভ করতেছে না। আমি দাঁড়িয়েছি, আমি যদি আটটা বাজে হয় আসবে, তো দেখতেছি হাই টাইট আসতেছে। তো আমি আবার পরে যাই জিজ্ঞেস করলাম, তুমি না বলছো আটটা বাজে ছুটি, বলো যে ফ্যাক্টরিতে কারেন্ট নাই সেজন্য ছুটি হয়ে গেছে। ওর সাথে একটা মেয়ে ছিল মানে একটু মোটা মানে বোন ডাকেও যখন কেন বলছে প্রভৃতি কি করছি আমি আর ইয়া করিনি। ঠিক আছে বলছে আমার ওদিন টাকা ছিল, ওর মোবাইলটা আমি নিয়ে ফেলবো। তো যাইতে যাইতে ওখানে ওর বাসা যাইতে হইলে একটা নিস্তব্ধ রাস্তা পার করতে হয়, প্রায় আপনার আধা ঘন্টা লাগে রাস্তাটা পার করতে, যে একদম পুরো রাস্তাটা নিস্তব্ধ একদম ঠান্ডা, চতুর্দিকে পাহাড়, রাস্তার দুপাশে গাছ আর মধ্যে এখানে রাস্তা, এক মিটার রাস্তা। তো যাইতেছি, তো উনি ওর ডাইনে তো মোবাইলটা ছিল, মোবাইলটা তখন বাইরে করছে। আমি বামাক দিয়ে যখন নিস্তব্ধ রাস্তায় গেছে, তো আমি বামাক দিয়ে হাত মজুর দিয়ে মোবাইলটা নিছি, ওমা দিতে চাইতেছি না। তো আমার দোষ ছিল, তো এর মধ্যে আবার ওর মেয়েটাকে আমি কাজব করে দেখে মেয়েটাকে আমি সামনে পাঠিয়ে দিছি, বলছি আপু একটু সামনে যান ওর সাথে কথা বলবো। মেয়েটা সামনে গেছে, তো আমি মোবাইলটা নিছি না, আমার বলছে মোবাইলটা নিও না, মোবাইল নিলে আমি গরমের মুখ রাখতে পারবো না বা গরমে বুঝ দিব কি। তখন যখন এটা বলছে, তখন এক লোক বাড়িয়েছে ঘর থেকে, এক লোক বাড়িয়ে লাইট মারতেছে। আমি আবার চিন্তা করলাম পিছের দিকে যদি ব্যাগ দেই লোকটা আমাদের সন্দেহ করবে, কারণ মেয়েটাও আমার হাত টানাটানি করতেছে। সেই জন্য মেয়ের সাথে আমি তাল দিয়ে মেয়ের বাসার দিকে যাইতেছি, ওদের বাসার রাস্তাটার দিকে যাইতেছি। মেয়ে বুঝতে যে হ্যাঁ ঠিক আছে যেদিকে যেতে যাইতেছে তাহলে তাই যাক। তা আমি ওর সাথে কাটতেছি, ও বলতেছে মোবাইলটা দাও, আমি বলছি মোবাইলটা কিছু করবো শুধু জাস্ট চেক করে দিয়ে দিন। তো আমি সামনে যাই, একটা পাহাড় পড়ছে, আমি ওখানে সিকিউরিটি গার্ড চেক করো, তো ওর সাথে আমার সাথে একসাথে দেখলো বিচার দিবে। তো ও আমার বলছে তুমি আগে আগে দাও, আমি আগে আগে যাই। এই প্ল্যানে কি করছি, একটা পাহাড়ে পড়ছি রাতে বালু পাহাড়ে ওইটা বসে রয়েছি। তো ও যখন পাহাড়টা ক্রস করছে, ওরা দেখে আমি আবার নামিয়ে গেছি, নামে যাই আমি ব্যাকে চলে আসছি, এসে একটা গাড়ি নিয়ে সাথে আমার বাসায় চলে আসছি। তো আমার ঘরে দেখছি আমার হাতে একটা মোবাইল, মোবাইলটা কার, আমি মোবাইলটা আমার একটা বন্ধুর থেকে আনছি আর কিছু বলা নাই। তারপরে মোবাইলটা চালাইছি চার দিন পরে বিক্রি করবো, কারণ নেশা করার টাকা নাই এখন। এই চার দিন কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, চার দিনে মানে আমি টোটাল নেশা অফ। তাহলে আমার যে ছেলে প্রতিদিন তিনটা চারটা করে ইয়াবা লাগতো, গাঁজা লাগতো দুই থেকে তিন পোল্টা করে, ওই ছেলে চার দিন নেশা করে না। তো ওই চার দিন পরে ওর অবস্থা কি হইতে পারে, মোবাইলটা বিক্রি করতে গেছি মানে কাস্টমারের সাথে সব কথা শেষ, 800 টাকা দামাদামি হয়েছে, ও আমার টাকা দিবে, আমি ওর সিমটা খুলতেছি, এমন টাইমে ঘর থেকে কল আসে। আমি বলছি এমন টাইমে ঘর থেকে কল আসার কথা না, যেটা সন্দেহ করলাম ওইটাই রিসিভ করে দেখেছে। বলছে তুই কলে কোন মেয়ের মোবাইল নিছস, তাড়াতাড়ি আয়। গেলাম মেয়ের কাছে, গেলাম মেয়ের কাছে গেছি, মেয়ে দেখে বসে রয়েছে, মেয়ে আমি মোবাইলটা আর মেমোরিটা বুঝিয়ে দিছি। ওই মেমোরির ভিতরে যে ছবিগুলো ছিল ওই ছবিগুলো আমি রেখে দিছি। ওর কিছু ছবি ছিল,
কি ধরনের ছবি,
ছবি বলতে নর্মালি ছবি।
ওকে,
যখন পাইছি আমি কম্পিউটার রেখে দিয়েছি, ফুল মেমোরিটা কপি করছি আমি, আমি পরবর্তী খুঁজে যাবো একটা একটা করে। তারপর আমি গেছি ওর মেমোরি দিয়েছি, ও জানা না যে আমি ওর ছবিগুলো রাখছি।
তার মানে আপনার বাড়িতে সবকিছু সম্পর্কে ইনফর্ম ছিল, যেহেতু
কোনগুলা যেমন এই যে মেয়ের আমি বিয়ে বিয়ে আমার প্রেশার দিচ্ছি,
মেয়েলি বিষয়গুলো ইনফর্ম ছিল, ড্রাগের ব্যাপারগুলো ইনফর্ম ছিল,
ড্রাগের ইয়েটা ইনফর্ম ছিল না,
যাই হোক ড্রাগ নিতেন এটা ইনফর্ম ছিল,
এটা ইনফর্ম ছিল।
আপনি যে খারাপ কাজের মধ্যে জড়িয়ে আছেন সেটা মোটামুটি আপনার ফ্যামিলি ইনফর্ম ছিল,
হ্যাঁ এটা ছিল।
ওকে, তারপরে আপনি ছবিগুলো রেখে,
ছবিগুলো রেখে দিলাম, রেখে দেওয়ার পরে ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, তারপর দেখছেন ও আমার এরাই চলতেছে। একদিন রাতে আমি ওরা ফোন করছে, বলে ছুটি কাটা বাজে নয়টায়, আমি নয়টা বাজে যেহেতু বলছে আমি বলছি ঠিক আছে নয়টা বাজে, আমি নয়টা বাজে ওর ফ্যাক্টরির সামনে যাবো। নয়টা বাজে ঠিক 10 মিনিট আগে আমি ফ্যাক্টরির সামনে যাই, দেখি লাইট বন্ধ, তার মানে ফ্যাক্টরি ছুটি হওয়ার আধা ঘন্টা পরে কিন্তু লাইট গুলো অফ করে। তাহলে ফ্যাক্টরি ছুটি গেছে 8টা বাজে, 8টা বাজে ছুটি গেছে, কই গেছে, কল দিলাম, বলতেছে আমি ঘুমাইতেছি। কোথায় ঘুমাইতেছে? আমার বান্ধবীর বাসা বাজির থানের এখানে, কিন্তু তখন গাড়ি আওয়াজ পাওয়া যাইতেছে। আমি বলছি গাড়ি আওয়াজ আসতেছে ওদের থেকে, বলে যে রাস্তার পাশে বাসা, তো আমি বলছি রাস্তার পাশে যতই বাসা হোক একটা রুমের ভিতরে ঢুকলে কিন্তু গাড়ির আওয়াজ কিন্তু অতটা পাওয়া যায় না, তুমি কিন্তু রাস্তায় যে ওইটা স্পষ্ট বোঝা যেতেছে। তখন কিন্তু ওর বান্ধবীর প্রেমিকের সাথে মামতো যেটা বলছি ওর সাথে সিবিচ যাইতেছে বেড়ানোর জন্য। পরবর্তী কি করছি আমি ওর অনেক মানে অনেক কথা বলতেছি, মানে ওরা আমি যতই গরম রাগ দিয়ে কথা বলতেছি আমার সাথে ততই নরম ভাবে কথা বলতেছে, তুমি এখন যা বলবো বলো আমি কিছুই মনে করবো না, মানে মানে ইমোশনাল করার কিছু কথা বলতেছে, আমি অতটাই কেয়ার করিনি। তারপর কলটা রাইখে আমি ঘুমাইতে গেছি, আমার ঘুম আসতে না, কারণ আমার মেজাজ ওখানে গরম। রাত 12টা না 6:15 দিকে আমার মোবাইলে একটা কল আসে, ডাইরেক্ট কল, কে দিছে? ওই মেয়েরা দিছে। তুমি রাগ করছো? তখন কিন্তু কোনো গাড়ির আওয়াজ নেই। আমি যে এতক্ষণ গাড়ি আওয়াজ পাইছি এখন গাড়ি আওয়াজ বলতেছে না কেন? বলতেছে কি যে এখন গাড়ি আওয়াজ আসবে কি? এত রাত থেকে গাড়ি চলে, মেইন হাইওয়ে রোডের পাশে এখন গাড়ি চলে না, এটা বললে বিশ্বাস করবে কেউ? পরবর্তী ও কি করছে যে আমার অনেক বুঝাইতেছে, আমার অনেক বুঝাই, আমি কিন্তু বুঝতেছি আমি ওর সাথে রাগ দিয়ে কথা হচ্ছে, আমার বলছে রাগ করছো এই করছে, আমি রাগ করবো না তো কি করবো, অনেক কথা বলা পরে তারপর ও আমার সাথে দেখা করতে বলছে। দেখা করলাম, তারপর আমার বলছে তুমি আমার সাথে সম্পর্ক রাখো না, কারণ রাখার থেকে না রাখা অনেক বেটার হবে, কারণ আমার একটা বিয়ে হয়েছে, তোমার একটা ভবিষ্যৎ আছে, এগুলো যখন বলছে তাই বলে ঠিক আছে রাখবো না, ওটা কোনো কথা না, যখন রাখার না রাখার কথা বলছে তাই বলছে তোমার থেকে আমি যে টাকা পাই ওই টাকাটা দিয়ে দিও। তো আমার বলছে কি টাকা পাবো? আমি যে টাকা যেটা পাই ওটা দিয়ে দিও। ও বলছে তুমি যদি আমার থেকে টাকা পেয়ে থাকো, আমার ক্যাশ টাকা হাতে দিছো তুমি 140 টাকা, আমার টাকা দিবে না, আমার একটা সিন্ডিকেট করতেছে। ওর বান্ধবী যে খুশি বললাম, ওই খুশি বলতেছে আপনি আমার বান্ধবী থেকে কিভাবে টাকা নিবেন আমি দেখবো। যে ঠিক আছে আমি কিভাবে টাকা নিবো আমি দেখাই দিবো, আমি এমন একটা ছেলে, আমি কোনোদিন কারোর থেকে হারি নেই, সবসময় জিতছি। যে ওই বান্ধবী আমার সাথে ঠেস মারছে, তা দেখতেছি যে কলি জানে যে আমি কিভাবে টাকা নিবো। তো কলি যখন আমার এক পর্যায়ে বলে আমার কিছু ওই 2 মাসের টাইম নিছে, টাকা দিবে বলে 2 মাসের টাইম নিছে, অক্টোবর মাসের 13 তারিখে, 13 তারিখে টাকা দিবে বলে এটা 2014 দিয়ে 2 মাসের ভিতরে আমার সাথে আবার রিলেশন করে ফেলছে। রিলেশন যখন করে ফেলছে তখন কি করছে, আমি আবার অতটাই আমার টার্গেট আছে যে ওই 13 তারিখ রিলেশন যেটা ভাঙছে আমি আর করবো না, ওর সাথে আমি তালে তাল দিয়ে আসি। ঠিক 13 তারিখ আসার 2-3 দিন আগে 9 তারিখ না 10 তারিখের দিকে আমার কল দিছে, লাঞ্চে কল দিয়ে আমি ঘরে শুয়ে আছি, আমার বাবা আসলে বাসায় কল দিছে, আমার বাবা ভাত খেতে বসছেন, তা আমার বলতেছে যে আমি আমার ফটো বয়সে তুমি ফেম করতেছি, তুমি আমার নাম্বার আর কল দিও না, তুমি যে 140 টাকা পাবো ওইটা আইসা রোববার দিন এসে নিয়ে যাই, মানে 12 তারিখ বেতন হবে রোববার দিন এসে নিয়ে যাই। তো বলে আমি বলছি আমি কি ফকির নাকি যে তোমার থেকে আমি 140 টাকা নিতে যাবো, নিলে পুরো টাকাই নিবো আর না নিলে নিবো না, আর কিভাবে নিতে হবে ওইটাও আমার জানা আছে। ওটা যখন বলছি তখন ও আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখা যাক, ও আমার অনেক কথা বলতেছে যে কিন্তু আমি ওটা জিত করে কাইটা দিছি, একটা এক প্রকার ওর সাথে আমি মুড দেখাইছি। তো 2 দিন পরে ওর আমি একটা রাস্তায় টিক কেড়ে মারছিলাম, ওর বাবার কাছে নিয়ে বিচার দিছে, ওর বাবা এই সম্পর্কে কিন্তু জানতো যে ওর সাথে আমার রিলেশন আছে 1.5 বছর ধরে, এটা জানতো। তখন গিয়ে ওর বাবা আমার নাম্বার কল করছে, আমি রিসিভ করলাম যে হ্যাঙ্কেল বলেন কি বলবেন, বাবা তোমার কি সমস্যা, তুমি আমার মেয়ে ডিস্টার্ব করতেছো? আমি কই আপনার মেয়েরা তো আমি ডিস্টার্ব করতেছি না, আপনার মেয়ের থেকে টাকা পাই টাকা দিতে চাইতেছে না, তো ও সম্পর্ক ভাঙবে ভালো কথা, ও শুভ কথা হচ্ছে মেম করুক, যার সাথে মনে হচ্ছে মেম করুক, আমার তো দেখা গেছিল আমার থেকে যে টাকা নিছে টাকাটা দিতে বলেন, বলে কত টাকা পাই? আমি 5,000 টাকা পাই। ও বলেছে যে ও সাইডে থেকে বলতেছে কোনো টাকা পাইনি আমার থেকে, মানে ফলস বানা দিতেছে আমার। আমি গেছি আচ্ছা ঠিক আছে টাকা পাই না ভাই, পরে দেখা যাবে এটা, আর টাকা কিভাবে নিতে এটা আমার জানা আছে। ওর বাবা বলতেছে কি করবা তুমি, আমি কি করতে না পারি ওটা বলেন, সব করতে পারি আমি টাকার জন্য। তো এটা যখন বলছে তো আমি গেছি কলটা কাটিয়ে দিয়ে ওর মেয়ের নাম্বার কল দিছি, নাম্বার কল দিয়ে বলতেছি শোনো তুমি তো এখনো ছোট অত কিছু বুঝতেছো না, তোমার বাপরে বলিও যে তুমি যদি আমার টাকা না দাও আমি তোমার ছবিগুলো নিয়ে এটা ছেড়ে দেবো, গ্রাফিক্স ডিজাইন করে তুমি তো জানো আমি কাজ পারি, কম্পিউটার ডিজাইনের কিছু কাজ পারি, ওসব করে আমি ছেড়ে দেবো, কোনো লোকের কাছে যাইতে হবে না, ইয়ে করতে হবে না। রাতে 2টা বাজে হাইটা রাস্তা হাইওয়ে রোড মানে যে রাস্তা দিয়ে তোমরা চাকরিতে যাও ওই চাকরিতে যদি ছেড়ে দেয় সকালবেলা মানে সবাই দেখবে যখন ফ্যাক্টরিতে যাবে লোকেরা, তখন তোমার মানসম্মত তুমি কোথায় রাখবা, তোমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই, আর তোমার বাবা তো হাতে স্টক করবে এটা নিশ্চিত, এখন তুমি দেখো টাকা বড় না তোমার বাবা বড়, ওর এক প্রকার ভয় দেখেছি। ও ছোট ও মনে ওইটা রাখে না যে ওর মানসম্মত কতটা এফেক্ট দিবে, ওয়াজে ছাড়লে ছাড়ক আমার কি পাইছে। তো ওর বাবা আমি বলছি এচেরি গেছে তুমি কিছু ছাড়বো না, ভালো কথা তুমি তোমার আব্বু এই কথা বলিও যে এরকম ছাড়বে বলছে। ওর বাবার বলার সাথে তো ওর বাবা এক মুহূর্ত হেট করে না, সাথে সাথে আমার কল দিছে বলছে তুমি টাকা পাইলে টাকা নেই বা তুমি ছবি নেট এগুলো কি বলো, তুমি জানো নেটে ছবি ছাড়লে এটা কতটা অপরাধ। আমি বলছি আমার অপরাধ কোনটা অপরাধ কোনটা নেই এটা আমার শিখিতে আসেন না। আমি বলছি বলা বলো লোকটা একটু নরম হয়ে গেছে, বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি টাকা পাবা টাকা নেবা কিন্তু কোনো নেট টেট এগুলো ব্যাপারে কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে কথা বলবো না, টাকা কবে দিবে নিশ্চিত ভাবে বলে দেন। বলছে 15 তারিখ দিবে। অ্যাকচুয়ালি 15 তারিখ দিলে আপনি গ্যারান্টি কি 15 তারিখ দিবে? বলে আমি গ্যারান্টি 15 তারিখ ওর বেতন হবে, 15 তারিখ টাকা দিবে আমি গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে আপনি গ্যারান্টি, আর যদি টাকা না দেয় টাকা না দিলে তুমি যা করা করে নিও। আচ্ছা ঠিক আছে যা করা করে। উনি আমার একটা কথা বলছে যদি টাকা পাওয়ার পরে যদি তুমি কোনো ছবি নিয়ে ছাড়ার চিন্তা ভাবনা নাও তাহলে কিন্তু তুমি রক্ষা পাবা না। ঠিক আছে রক্ষা পাবো না ভালো কথা, তুমি টাকা দিবে টাকা মানে মেয়ে রাজি হইতেছে না। তো বাবা যখন বুঝে বলছে তখন মেয়ে রাজি হয়েছে। তো 15 তারিখ আসছে, আসার পরে আমি ওর সাথে দেখা করছি লাঞ্চের সময় মানে ছুটির সময় বাড়িতেছে না, আমাকে টাকা দেওয়া লাগবে বিদায় ও বাড়িতেছে না। তা সে ওভারটাইম সব মিলে পাইছে আমার কাছে শিখে গেছে 6,000 টাকা। বলা যায় ওই মাসে 6,000 টাকা পাইছে এখন কি করা যায়? আমি ধরো তোমার যদি 5,000 টাকা দিয়ে আমি বাচ্চার পিছিয়ে কি খরচ করবো, আমি ফ্যামিলি পিছিয়ে কি খরচ করবো বা আমার পিছিয়ে কি খরচ করবো? আমি যে সেটা আমার দেখার বিষয় না। তোমার ভাই চাকরি করে, তোমার মা ঘরে থাকে, তোমার বাপে চাকরি করে, এত কিছু করে এত টাকা কোথায় রাখবা? তুমি আমারটা আমার দিয়ে দেয়া, তুমি তো আমার প্রতি মাসে 5,000 টাকা দিবা, এককালীন দিবা তুমি আমার টাকা। তখন যখন বলছো আমার ইয়া করছে আমি মানে নেই। পরের দিন ওর বাপের আমি কল দিয়েছি, আমি যে আঙ্কেল টাকা তো দেয় না এখন কি করা যায় বলেন, আপনি নিজের মুখে বলেন। বলছে ও টাকা দেয় না একটা কারণে, কারণ এখন টাকা দিতে দেয় না, কালকে ওর বান্ধবী সহ নিয়ে সামনাসামনি সাক্ষী রেখে ইয়া করবে। তারপর দিন 16 তারিখ, 16 তারিখ আমার লাঞ্চে ডাইকে টাকা দিছে। তো আমি একটা সাক্ষী রাখছিলাম বলতে গেলে সাক্ষীর টেকনিকই করছি, একটা ভ্যানগাড়ি বিদায় একটা লোকে আমরা কি করে উনি আমার মানে এলাকার ভিতরে একটা ইয়া আসলে বিদায় উনি আমার আপনি আপনি করে বলে, কিন্তু আমার বয়স আমার বাপের সময়। ওই মেয়ে আমার টাকা দিছে ওর বান্ধবী দুইটার সামনে, বলছে এই দুজন সাক্ষী আমার বলতে যদি পরবর্তী যদি নেক্সট টাইম যদি তুমি আমার কোনো ব্ল্যাকমেল করতে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি তো জানি আমার কোনো ছবি ওর কাছে নাই, আমার কোনো প্রমাণ ওর কাছে নাই যে ওর সাথে আমি কথা বলছি। তো আমার ফাঁসা মানে একটা ধমকি দিছে আর ছোট মেয়ে কি বুঝবে আর, মেয়ে টাকা দিছে আঙ্কেলে যে আমরা আলো উনি বলতে হাসতেছে। বলছে বাবা আর কি করবা শেষ মাসে এগুলা, আমি বলে এগুলো করবো না তো কি করবো আমরা ওটা আমরা বসবো এরকম বলে আমি আইসা বলছি কিন্তু টাকাটা নিয়ে সাথে আইসা আইসা আমি ওই দিন 18 পিস ইয়ে বানি দিন ফার্স্ট।
মানে এতগুলো আপনি সেবন করেন?
হ্যাঁ আমি প্রচুর সেবন করতাম ওই দিন। আমি ফার্স্ট হাই স্কুলে আমি 18টা আমি ইয়া করছিলাম নিয়ে একটা রুমে ঢুকি, একটা রুমে আমি দুপুর 2:30 ঢুকি, রাতের প্রায় 9:30 ঘুমাইতো না আমি, একটা খাইলে আমার ঘুমাইতো না কিন্তু আমি ওই দিন 18টা গাইছি তো ঘুম তো আরো আগে হবে না। তো আমি ওইটা খাওয়ার পরে আমার ওই ধোয়া টানতে টানতে একটা মস্তিষ্কে একটা ইয়া পরে, তো ওই মস্তিষ্কে আমার ঘুরাইতেছে মানে মাথা ঘুরাইতেছে ওই দিন ওটা পরে মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরানোর পরে আমি 7:30 গেলাম ওখান থেকে অক্সিজেন অক্সিজেন দিয়ে গাঁজা আনছে 3 বোতল, কারণ আমি জানি যে আমার আজকে রাতে যদি গাঁজা না খাই আমার ঘুম হবে না, আমার যদি স্বাদে মাইরেও ফেলে আমার ঘুম হবে না, ওই সময় যদি আমাকে কেউ আঘাত করে আমার কোনো খুশি হবে না। 18 পিস ইয়া বাঘার পরে যেই ঘরে খাইছিলাম ওই ঘরটা ছিল আমাদের একটা ভাড়াটির রুম, তো ওনারও বইলে আমি ওখানে খাইছিলাম। আমার ছোট বাচ্চা দুইটারে আমি পাঠিয়ে দিয়েছিলাম টাকা দিয়ে যে তোমরা যাও গা দোকান বাইরে যা খাও ইয়া নাস্তা নিয়ে খাও, আমি বললে ভিতরে ঢুকো। এরকম যখন নেশা করছি নেশা করার পরে আমি ঘরে গেছি, যাই আমার মারে একটা ভাটি আন্টিরে বলছি যে আন্টি আজকে আমি খাইছি, আজকে আমি শান্তি এতদিন খাইতে পারিনি, এতদিন খাইতে পারিনি আজকে আমি শান্তি। এই এই সেন্টেন্সটুকু আমার আম্মু শুনছে বেড়ার পাশ থেকে শুনছে যে এতদিন খাইতে পারে নাই আজকে শান্তি এই কথাটা বলছে। তো আমি যখন রাতে শুয়েছি আমার কিছু বলতেছে না। আমার আব্বু আসছে অফিস থেকে আসছে রাতে আর 8:30 যখন আসছে সাথে সাথে আমার আম্মা এসে আমার বাড়ির তল চেক করতেছে, কারণ ওই দিন যখন আমি কথা বলছি তখন আমার কাছে কাক ছিল 5, তারপর এই আরো 1 পিস ইয়াবা ছিল, কিন্তু 18 পিস থেকে 1 পিস ইয়াবা ছিল ওইটা রেখে দিয়েছিলাম। ওগুলো চেক করতেছে ওগুলো দেখাইছিলাম যে আমার মহিলাটারে ওগুলো চেক করতেছে, কিন্তু ওগুলো তো আমি ঘরে ঢোকার আগেই সেভ। তখন আমার আম্মু যখন আমার চেক করতেছে তখন আমি এখানে অস্বীকার করতেছি, তখন কি করছে আমার আব্বু বলতেছে না কিরকম কিছু না তুই যে শুয়ে থাক, আমি শুয়ে দিয়েছি। তখন আমার আব্বু একটু ডাউট করছে কেন যে আমি সকালবেলা প্রচন্ড ঘুম গেছি, রাতে তো ঘুম আসতে না, যখন ঘুমাই গেছি তখন কিন্তু প্রচন্ড বেশি ঘুম গেছি। আমি ইদানিং কিন্তু 12:00-1:00 ঘুম যেতাম। আমার আব্বু আমার বারবার করে জিজ্ঞেস করছে কোনো নেশা করতেছিস কিনা, আমি শুধু একটা কথা বলছি না করি না, কিন্তু আমার দুই একটা সাথে ছেলে বলে দিয়েছি যে আমি নেশা করি, কিন্তু আমি অস্বীকার চাইতেছি। আমার একবার সেন্টার দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, আমি আবার যখন সেন্টার দিবে বলছে তো আমি কেছি আমার সেন্টার দিলে কিন্তু খুব খবর আছে তুমি একটা হুমকি দেই, তারপরে তো আমার আব্বু সেন্টার দেওয়া ইয়ে করেন। আমার একটা কথা বলছে মনের নাম মহাশয় মনকে যাহা বলি তাহাই সয়, এটা যখন বলছে তোমার ওই 2 লাখ টাকার কথা বলছি, 2 লাখ টাকার থেকে আমার ওখানে আছে আরো 80,000 টাকা। 1,20,000 টাকা আমার ওই মেয়ের পিছে এই মেয়ের পিছে করে খরচ করতে করতে আমি মানে হাত খরচ চালাতে গেছে। এই 80,000 টাকা আমি টোটালি 80,000 টাকা আমি পরবর্তীতে গেছি, ওইখান থেকে আমি খরচ করতেছি আবার। এখন প্রতিনিয়ত আমি ইয়ে করতেছি, আমাকে 80,000 টাকা 30,000 টাকা দেওয়ার পরে আমার 50,000 বলতেছে আমি খরচ করে ফেলছি। যখন বলছে তখন আমি ওরা বলছি তুই আমার কেমন বন্ধু, তুই আমার থেকে 3,00,000 টাকার প্রতি 1,00,000 টাকা কমিশন চাইলে আমি তারপর দিলাম, তারপর তুই আবার 50,000 টাকা কোন ইয়াতে খরচ করলি তুই। আমার বলছিলাম যখন টাকা পাবো, এখন যদি আমার বিপদ হয়েছে ধর 60,000 টাকা তুই আমার টাকাটা দিবি কোথা থেকে, বলছে আমার থেকে টাকা নেই আমি কোথা থেকে দিবো, তুই অন্যদিক থেকে ম্যানেজ করি, ও জানে আমি অন্যদিক থেকে চাইলে ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু আমরা ইয়া করি নাই, পরে 30,000 টাকা যখন দিয়েছে 30,000 টাকা নিয়ে নিয়ে পুরো করি আমি 10,000 টাকা করে তিনবার নিছি, তিনবার নিয়ে দিছি, খাইতেছি বন্ধু বান্ধবের সাথে, নেশা করতেছি, নেশা করার পরে পরে ওই খাইতাম শুধু ইয়া ভাই, কিন্তু গাঁজা আর মদ আর বিয়ার। আমি বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের নিয়ে গেল, যেমন সিবিসি কয়েকদিন আগে গেছিলাম ওইখানেও খাইছিলাম বিয়ার। যেমন গত কয়েক সপ্তাহ আগে আমি একবার ইয়েতে গেছিলাম, ওনাদের বলছিলাম যে আমি একটা বন্ধুর বিয়েতে গেছিলাম খাইছিলাম, ওই দিনে কিন্তু নেশা করছিলাম। তো আমাদের ওখানে সিনেমা এখানে আবার দুর্গা পূজা হইতো, তো ওখান থেকে একদিন দুর্গা পূজা দিতে গেলাম, দুর্গা পূজাতে ওখানে আমার বন্ধু বান্ধব সব চেনা আছিল, তো ওনারা কি করে প্রতি পূজায় মদ আনে, তো ওই দিনে আনছিল, আনার পর ওই দিন আমি খাইছি, খাওয়ার পরে রাতের আমি 12টার দিকে বাসায় আসি। কিন্তু ওই দিনে যখন পূজায় গেছিলাম তখন আমার বন্ধু একটা মেয়েরে ফলো করতেছে, মেয়েটা কিন্তু বিয়ে হয়েছে, মেয়েটার নাম বলতে চাইতেছি না, মেয়েটার সাথে কিন্তু আমার এখনো মানে কথাবার্তা হয়, মেয়েটা আমার সাথে একটা জাস্ট কথাই এটাই বলছে যে বন্ধু আমার যেদিন রাতে দুর্গা পূজা হয়েছে ওই দিন আমার নাম্বারটা আমার বন্ধু দিয়ে আসছে, আমার কল দিছে, কল দেওয়ার পরে মেয়েটা আমার বলতেছে যে মেয়েটা আমার একটা সন্দেহ করছিল যে আমার চেহারা নাকি ইয়া একটা নয়নের নামে একটা ছেলের মতো আসতেছে, সেজন্য উনি নাকি আমার ফলো করছিল, আমি ওনার ফলো করছি অন্য মাইন্ডে। ঠিক আছে, তো আমি আবার কোন আমরা আগেই বলছি যে আমি কোনো মেয়ে ইয়া করলে ফিজিক্যাল রিলেশন ছাড়া ছাড়ি না, কিন্তু আবার আই লাভ ইউ বলা ছাড়া এই কথাটা ছাড়াও আমি ছাড়ি না, কেন কোনো বন্ধু বান্ধবের সাথে বাজিও লাগি না কিছুই লাগি না, আর যদি বাজি লাগি তাহলে এটা অন্য হিসাবে আমি। ওই দিন মেয়েটা থেকে আমি আলাইভে বাইর করতে পারতেছি না, মেয়েটা বলছে আমার বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে, কিন্তু যদি থাকতে চাও তাহলে আমার বন্ধু হিসেবে আমার সারাদিন আমার সাথে থাকতে পারবা, কিন্তু আমার সাথে কোনোদিন রিলেশন হবে না তোমার। যখন বলছে আমি ঠিক আছে বন্ধু তো বন্ধু মতেই থাকবো কোনো ইয়া না, তো মেয়েটা কি করছে আমার সাথে বন্ধু মতেই থাকতেছে, আই লাভ ইউ কোনো মতেই বাইর করতে পারতেছি না। তো একদিন মানে মিথ্যা কথা বলছে যে আমি আজকে ঢাকা চলে যাইতেছি, বাড়িতে চলে যেতেছি, আমি থাকি বাড়িতে, আমি সেটা থাকি না, বলা চলে যেতেছি আমি থাকি বলা, আমার বছরে একবার আসি আমার বাবা আমার কাছে দেখার জন্য। তো মেয়েটা আমার একদিন আমার কল দিয়ে আমার বলতেছে ওর সাথে আবার বেশি আমার সাথে ফেসবুকে কথা হইতো, তো আমার একদিন ফোন করে বলতেছে তোমার কি এগুলো আপন বাবা মা, আমি বলি কেন আপন বাবা হতে হতে যাবে না কেন, বলছে না কোনো বাবা মা কোনো সন্তান তো জানে আর আপু বাবা মা রেখে তার কোনো দাদা দাদুর কাছে থাকতে, ও জানে যে আমি লেখাপড়া করি, আমি বলছি আমি লেখাপড়া করি ওখানে মানে শহরে এখানে আসি দেখার জন্য, কোরবানি দিতে আসছি এখন চলে যেতেছি, প্রতি দুর্গা পুজো তো আপনাদের এখানে যাই এই ব্যাপার। তো মেয়ে আমার বলছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, আমার বলছে মানে ওই দিন সে আমার আই লাভ বলছে আমার থেকে কিন্তু খুব খুশি লাগছিল, কিন্তু ওর সাথে তো আমি ওনার একটা ইয়া করবো ওরকম কোনো ইয়া নাই, কিন্তু আমার লাইফে আমি যতগুলো প্রেম করছি কিন্তু ওই মনের মতন যে প্রেম মানে মেয়েটা ওই মনের মতন মেয়ে আমি কারো ভিতরে পাইতেছি না, যারা পাইতেছি সেই ধোকাবাজ, যারা পাইতেছি সেই মানে আমার সাথে চিট করতেছে, আমি বা তার সাথে করতে বাধ্য হইতেছি, আমার সাথে কেউ করলেই তো আমি তার সাথে করি, যেমন যতগুলো মেয়ে করছে সেটা আমার সাথে খারাপ বিহেভ করছে দেখে আমি তাদের সাথে করছি, কিন্তু এই মেয়ে যে মেয়েটার কথা বলতেছি এই মেয়েটা আমার সাথে কিন্তু কোনো খারাপ বিহেভ করে নাই, যা বলো সে ডিরেক্টলি বলে দিচ্ছেন, তাই সেজন্য তার সাথে আমি কোনো খারাপ মানে কথা বলার কোনো চিন্তা আমার আমার মাথায় রাখি নাই, যতটুকু বলছে ততটুকু সন্তুষ্ট রয়েছি। কিন্তু আইলে বলছে ঠিকই, কিন্তু আমি যা এই যে ঢাকায় আসি এই সময় কিন্তু কথা হয় ওর সাথে, যে কোনো জায়গায় গেলে কথা হয় ওনার সাথে, ওর হাজবেন্ডটা কিন্তু কোনোদিন কিছু বলে না, ওর মেয়ের সাথে আমার কথা হয়। এর মধ্যে কিন্তু আমি নেশাটা বন্ধ করছি, ওই যে 18 খাইছি তারপর থেকে আমি এই 2015 অক্টোবর মাস পর্যন্ত এক বছর টোটালি আমি খাইছি, নর্মালি ভাবে সবকিছু করছি, ওই আপনার আবার রোডে হাইওয়ে রোড যেগুলো ওর ভিতরে আবার ছেলেমেয়েরা নিয়ে গেলে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি আসতো যদি পকেটে টাকা না থাকতো ওই যে 2,00,000 টাকা আসলে তখন তো ওগুলো খরচ করছি উড়াইছি, এখন তো টাকা নেই এখন কি করবো, তো ওই ছেলেমেয়েরা আসলে ওদেরকে আমি বাজাইতাম, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে হাইটাও না যাইতো তাও বাজাইতাম যে তোরা এই এই মেয়ের সাথে কি করস, যদি টাকা দিতে না চাইতো মানে ফেসে বাড়ানোর পরে যদি টাকা মোবাইল দিতে না চাইতো তো ওদেরকে দিয়ে ওর ফ্যামিলিতে কল দেওয়া হইতাম, ওদের মোবাইল থেকে যে কোনো কৌশল না ওর ফ্যামিলির নাম্বারটা নিতাম নিয়ে কল দেওয়া হইতাম, দিয়ে বলতাম অমুক অমুক জায়গায় ছেলেমেয়েদেরকে আটকে রাখতেছি যদি যদি ইয়া করতে চান তাহলে আপনি টাকা দেন, টাকা 10,000 দেন নয়তো 15,000 দেন, এরকম একটা বাজেট ধরতাম ওদের, মানে কেস বুঝিয়ে মানে কোন একটা অপরাধ বুঝিয়ে আমি বাজেট ধরতাম যে কোন অপরাধে কি ইয়া। পরবর্তীতে মানে মা বাবা টাকা দিত কোনোভাবে দিত কোনোভাবে দিত না, সরাসরি আইসা কথাবার্তা বলে সামনে 2,000 টাকা হাতের মধ্যে ধরে দিয়ে যেত গা, কিন্তু কথা তো বলতে পারতো না, কারণ কথা বলতে পারতো না, পাবলিকের কাছে ধরাবে কিভাবে, তার মেন মান সম্মান নিয়ে টানা টানি খাবে। আর আমাদের ধরাইতে পারতো না, কারণ আমাদের কাছে ফুল সাপোর্ট আছে, বন্ধু বান্ধব ফুল সাপোর্ট আছে, সাপোর্ট থাকাতে তা আমাদেরকে ধরতে পারতো না। আমরা থাকতাম দুইজন, আমি থাকতাম হয় দুইজন থাকতাম না, তো আমি একাই করতাম, কারণ জানি যে একাই আমার একাই যদি আমার সাথে কোনো তেরামি করতে আমি ঠাস ঠাস করে চল লাগা দিতাম, চল লাগানোর পর ও আমার সাথে কথা বলার কোনো চান্স পাইতো না, পরবর্তীতে ও টাকা দিতে বাধ্য হইতো, এরকম করে মোবাইল নিতাম টাকা নিতাম।
বিরতির ঘন্টা আরো একবার, তার মানে ছোট একটা বিরতি নিতে হচ্ছে পর্যায়ে, পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি, পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর্চি কিবরিয়ার সাথেই থাকুন এবং শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
বিরতির পর শেষবারের মতো আরো একবার সবাইকে ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রাফি, আমরা শেষের দিকে চলে এসেছি এবং আপনি যেটা বলছিলেন, আপনার নেশার ভিতরে ছিলেন এবং টাকা জোগাড়ের জন্য নানান অপকর্ম করতেন, তারপর
তো আমরা এই অক্টোবর মাসের ১৩ তারিখ পর্যন্ত আমি পুরোপুরি নেশার ভিতরে আসছিলাম। এটা আমার ফ্যামিলি জানতো না, জানতো যে আমি ওই যে নেশা ছাড়ছি, তারপরে আমি কোনো নেশা করিনি, কিন্তু মধ্যে দিয়ে আমার এই অক্টোবর মাসের মধ্যে একটু সন্দেহ হচ্ছে, কারণ বেশি খাইছিলাম, দশ পিস ১৯ পিস ২০ পিস করে খাইতাম প্রতিনিয়ত খাইতাম, যে সেজন্য আমার একটু সন্দেহ করতো বেশি। তা আমি করতাম আবার অস্বীকার যাইতাম, অস্বীকার যাইতাম, তা আমার অতটা কিছু বলতো না, যাবার ছেড়ে দে। তো পরবর্তীতে আমি যখন, আমার শরীর কিন্তু কমে গেছিল, এর মধ্যে শরীরে আমার বুকের খাঁচা টাচা এগুলো সব বাইরে বাইরে হয়ে গেছিল, আমার মানে মুখ কালো, মানে চেহারা জ্বলে গেছিল, তো ইয়েতে হাঁটতাম। পরবর্তী আমার কিছু বলতো না, আমি কিন্তু আমার মতো নেশা করতাম, রাত করে আসতাম ১২টা ১টা করে আসতাম, কিন্তু আগের থেকে অনেকটা কন্ট্রোলে আসছি। কিন্তু আমি আবার কি করতাম, এর মধ্যে আমার যেন সন্দেহ করতাম, আবার সেজন্য ফ্যামিলির কথা মতো চলতাম, ফ্যামিলি যেটা যখন যা বলে ওইটা ওনাদেরটা আমি তৃপ্তিটা মিটাইয়া আমি আমারটা করতাম। যেমন সারাদিন যদি ঘরে থাকতে বলে, আমি সারাদিন আমি ঘরে থাকবো, সন্ধ্যা পরে আমি বাইরে যাবো, এরকম একটা ইয়া করতাম। তারা সন্ধ্যা পরে বাইরে গেলে বলতো দুই ঘন্টা তিন ঘন্টা থেকে তুই আসি করবি, আমার থাকেই লাগে দুই ঘন্টা তিন ঘন্টা, এই দুই ঘন্টা তিন ঘন্টা থেকে দুই ঘন্টার ভিতরে আমার নেশা করা হয়ে যায়। আমি যেখান থেকে পাই আমার টাকা টুকা রেডি করা থাকে, আমি বলে ফোন করে দিই আমার আইনা দিয়া জায়গা, বা আমি যদি লোক না পাই নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি ওখানে নেশা করতাম। নেশা করার পরে এই ১৩ তারিখ পর্যন্ত আমি কন্টিনিউ নেশা চলছে, আল্লাহর মতো আমি ১৩ তারিখ পর্যন্ত আমি নিজের একটা মনে ইয়ে করছি, আমার আব্বা একদিন একটা কথা বলছিল যে মনের নাম মহাশয়, মনকে যাহা বলি তাহা হয়। আমি ওই কথাটাই ফলো করতেছি যে আমি, হ্যাঁ আমি আমার আব্বুর কথা মতো চলবো, কিন্তু আমার কোন নেশার ভিতরে আমি আর পা বাড়াবো না। হ্যাঁ আমি ওইটা বলবো না, মিথ্যা কথা বলবো না, আমি হ্যাঁ গত এক মাসের ভিতরে আমি দুইবার নেশা করছি, কিন্তু না করছি না ফার্স্টে দিক দিয়ে, কিন্তু এক মাস কম হবে, যে ১৩ তারিখ বলছি আমি ১৫ তারিখ একবার খেয়েছি, ১৭ তারিখ একবার খেয়েছি।
আপনি যে নেশা করলেন বা করছেন, আপনার নেশা করার বয়স কত হলো, মানে কত বছর যাবত নেশা করছেন?
আমার নেশা করার বয়স হচ্ছে যে আপনার টোটালে পড়ছে ৬ বছর।
৬ বছর যাবত, এই যে আপনি ৬ বছর যাবত নেশা করছেন, হ্যাঁ কি পেয়েছেন এই নেশা থেকে, কিছু পাওয়া যায়
না? নেশাতে শুধু একটাই আছে যে শুধু ক্ষতি, ক্ষতি ছাড়া আমি আর কিছুই পাইনি। কিন্তু
কেন করেন তারপরও?
তারপরও আমি যখন এই ৬ বছর যাবত নেশা করার পরে কিন্তু অনেকটা,
তারপরও ৬ বছর তো অনেক লম্বা একটা সময়, কেন করেছেন এই জিনিসটা কখনো চিন্তা করেছেন?
হ্যাঁ কেন করেছেন এই ৬ বছর, মানে এটার ভিতরে আমি এমন একটা মানে ইয়ে আসলো যে হ্যাঁ এটা খেলে আমি আনন্দ পাইতেছি, এটা খেলে আমার কোনো কষ্ট হয়নি, হ্যাঁ যদি আমি একদিন না খাইতাম আমার মানে ঠান্ডা লাগা যেত।
মানে খেলে কি সত্যি আনন্দ পাওয়া যায়,
মানে
নেশা করে সর্বোচ্চ খারাপ কাজ কি করেছেন আপনার, যেটা এখনো বিবেকের মধ্যে বাঁধে এবং যেটা আপনি এখনো এখানে বলেননি?
সর্বোচ্চ খারাপ কাজ বলতে গেলে আমি একবার একটা লোকের
কেসে,
লোকটা একটা মুরব্বী করে তার ছেলেটা বাঁচাতে আসছিল, মানে ছেলেরা আমরা ধরছিলাম, তারা গরিব আমি জানতাম না, তো এই লোকের আমি ধরছিলাম, লোকের লাথি লাগছে আমার পায়ে, আমার বন্ধু বান্ধব মানে ইয়া করে না, ওরা আমার দিয়ে লাথিটা মারাইছে, লাথিনে মারছে ওই দিন ছেলেরা, মানে ওই ছেলেটা বন্ধু আমার মানে হাতে ব্যথা ধরছিল, কিন্তু আমি অতটা ইয়া করিনি, আমি কিন্তু ওই সময় নেশা অবস্থা ছিলাম। আমি নেশা করলে কিন্তু আমি
ছেলের সামনে বাবাকে লাথি মেরেছেন?
হ্যাঁ, ছেলের সামনে বাবা মারছে, ছেলেও কিছু করতে পারে না, কারণ ছেলে কি করবে, কিছু করতে পারে না। কিন্তু আমি লাথি মারার পরে আমি ওই দিন বাসা চলে যাই। যাওয়ার পরে আমি কোনো কথা বলি,
চিন্তা করে দেখেছেন যে বাবার জন্য এটা কতটা কষ্টকর, একটা তার নিজের সন্তানের সামনে এইভাবে সন্তান তুল্য একজন বয়সী ছেলের হাতে এত টকমান হওয়া, কিংবা একটা ছেলের জন্য এটা কতটা কষ্টকর যে বাবা এবং মানে মানুষের কাজ।
আমি আমি কিন্তু এটা নিয়ে অনেক ইয়া করছিলাম, কিন্তু তারপরে আমার যখন নেশা কাছে তখন আমার বন্ধু বলতেছে যে তুই যে লাথিটা মারছিস এটা কিন্তু কালকে লোকটা বেশি ব্যথা পাইছে মনে হয়। আমি বলছি কিসের লাথি, তুই কালকে লাথি মারছিলি না? আমি মানে ভুলে গেছি কিন্তু কথাটা, পরে যখন মনে করাইছে তখন আমি মনে করতে পারছি যে আমি হ্যাঁ আমি একটা লাথি মারছিলাম, কিন্তু কতটুকু প্রেশার দিছি ঠিক আমার মনে নেই, কিন্তু প্রেশারটা কিন্তু প্রচুর জোরে হয়েছে। লোকটা টাকা দিতে পারে না, কিন্তু একটা লাথি খাওয়ার পরে লোকটা বলছে বাবা মারছো মারছো আমার থেকে টাকা নেই, তুমি অন্তত এই কাজটা আর করিও না। তো লাথি মারার পরে আমার বন্ধু বান্ধব বলছে যে তুই লাথি মারার পরে টাকা বাড়িতেছ না, তাহলে আর কিছু করার নেই, এত কিছু মানে পাবলিকের মানে পাবলিক হাতে দিয়ে দিলে কোনো লাভ নেই, তার থেকে ছাইড়িয়ে দিতে, আর এরা তো আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। সেই হিসেবে আমরা ছাইড়িয়ে দিচ্ছিলাম, আর কোনো কিছু করিনি। আমারে বলতে গেলে আমি যে আজকে আজকে 17 অক্টোবর পর থেকে কিন্তু আমার খারাপ বন্ধুগুলো ডাকে ডাকে না যে তা না ডাকে, কিন্তু রাস্তাঘাটে আমি একই এক রাস্তায় যেতে আমার বাসায় যেতে হবে আসতে হবে কাজে যেতে হবে আমি ডাকে, কিন্তু ওদের সাথে তাল মিলিয়ে চলি বলতে গেলে কিরকম যে হ্যাঁ অমুক সময় দেখা করতে হবে, হ্যাঁ পারবো, যে কোথায় আমি অমুক জায়গায় কিন্তু আমি আসবো, আসবো বলে আমি আমার কাজে বিজি থাকি, আমি আমার ওই আমার আব্বুর কাজটা নিয়ে পড়ে থাকি। আমার এখন ভাই বলতে গেলে মিথ্যা কথাটা মানে আমার মা বাবার সাথে যে মিথ্যা কথা বলবো ওটা আসতে পারে না। আমার মা বাবাকে আমার হাতে টাকা দিতে ভয় পাইতো, কিন্তু এখন বর্তমানে টাকা দিতে ভয় পায় না, যে হ্যাঁ আমার ছেলে আমার সাথে সত্যি কথা বলতেছে। 50 টাকা যদি হারাইয়া যায় ওই কথা আমি যাই বাসায় বলে দিই মা আমার থেকে 50 টাকা হারাই গেছে।
কেন হলেন মানে এরকম ড্রাগ অ্যাডিক্ট হওয়া, মেয়েদের সাথে মানে অনৈতিক একটা শারীরিক সম্পর্ক র্যান্ডমলি করা, কেন হলেন, রুট কজ কি?
আসলে এটা আমি ছোটকাল থেকে আমি ওরকম মানে যেরকম আমি আপনার ফার্স্টে বলছিলাম যে আমি নিয়মের সাথে একটা যে পরিবেশে ছিলাম ওই পরিবেশে যদি থাকতাম তাহলে কিন্তু কখনোই এরকম হইতাম না। কিন্তু আমরা যে ওইখান থেকে যে এলাকাতে যাই উঠছি আমার আব্বু জানতো না ওরকম একটা খারাপ এলাকা, তো যেহেতু এক জায়গায় যাই স্থানীয় একটা মানে জায়গা কিনে যেহেতু বসে গেছি তো ওইখান থেকে উঠে আসা সম্ভব না। আজকে ওইখানে আসি আমরা প্রায় 8 বছর হবে, 8 বছরের মতন আমরা ওইখানে আসি। তো ওইখানে যাওয়ার 2 বছর পর থেকে মানে আমার এগুলো শুরু হয়েছে আস্তে আস্তে। তো
লেখাপড়া কতদূর পর্যন্ত করলেন?
8
পর্যন্ত। আপনার বয়স এখন কত?
24 বছর।
আপনার এই সময় ইউনিভার্সিটিতে থাকার কথা?
ঠিক।
ক্লাস 8 পাস করেছেন, কি করবেন জীবনে 8 পাস দিয়ে? আজকালকার মার্কেটে 8 পাসের কোনো ভ্যালু আছে?
আমার বাবা একটা কথাই বলতো যে লেখাপড়া করাস না যেহেতু অন্তত একটা যদি কোনো কাজ শিখে হাতের কাজ শিখে আসতো অন্তত ওইটা হইলে করিয়া খাইতে পারবি। আমার বলে আমি কিন্তু কাজ করি, কিন্তু ওই যে বললাম যে আমার এখন বাবা আমার কথা শুনিয়ে চলতেছি যে না পারতেছি আমি কোনো ইয়ে করতে মানে সাথে করতে, কারণ কাজ আমি জানি যে একটা জিনিস ইয়ে করছি মনের নাম মাসে মনকে যা বলি তা আসে, সেই জন্য আমি সবসময় কাজের দিকে আমি নিজের নিজের বিজি রাখ মানে সবসময় ব্যস্ত রাখতাম, যখন কোনো দিকে যাইতাম আমি ওখানে চলে যেতাম ওইখান থেকে আসতাম না, আর যে জায়গায় গেলে আমার মানে নেশা করার টানটা উঠবে ওই জায়গা থেকে আমি যাইতাম না। ওই জায়গায় যদি আমার 100 জন এসে বলে যে তোর আমি 10 লাখ টাকা দেবো তুই জায়গায় চল আমি যাবো না।
আপনার মতো যারা এরকম বখাটে হয়ে যায়, আপনার মতো যারা ড্রাগ অ্যাডিক্ট হয়, তাদেরকে আপনি সচেতন করার জন্য আজকে জেবিএসবিতে এসেছেন, কি বলবেন তাদেরকে?
তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তারা যদি নেশা করে সম্পূর্ণ জীবনের যত ভুলটা আছে সবচেয়ে বড় ভুল করবে ওইটা, কারণ নেশা করলে তার ভিতরে মনুষ্যত্ব বোধটা থাকে না, যে তখন সে কি করতেছে কি করবে বা ভবিষ্যতে কি করবে কিছু তার ভিতরে কাজ করে না, সে শুধু জানে বর্তমানে কি হইতেছে, ভবিষ্যতে সে একটা ভালো কাজ করবে ওই জিনিসটা তার ভিতরে থাকে না, আমি এটাই বুঝতে পারি। কিন্তু এগুলো যদি করে জীবনের সবচেয়ে বড় ভুল করবে এটা নেশা করাটা। নেশা যদি তারা ছাড়তে পারে তারা সুস্থ লাইফে জীবনে যদি আসতে পারে তারা তারা জীবনে উন্নত করতে পারবে, এছাড়া কোনো উন্নত করার কোনো পথ দেখতেছি না আমি। কারণ আমি যদি আজকে আমি নেশা ছাড়ছি আমি ঠিক সময়টা আমার এখন ক্যালকুলেশন করতে পারতেছি না, যে আমি নেশা না ছাড়তাম এখনো কিন্তু আমি যে বেশি আসতে পারতাম না। আপনি আমার আসতে বলছেন আমি আপনার আসতে আসবো বলে আমি আসতাম না, এরকম একটা মানে হইতো, কিন্তু কিন্তু আমি আপনারা কথা দিয়েছি সেদিন আমি যত তাড়াতাড়ি পারছি আমি আসছি, কিন্তু আমার ফ্যামিলি এখন খুশি। কিন্তু আমি আমার ভাই আরেকটা কথা বলতেছি, আমি যখন থেকে নেশা করা শুরু করছি তখন থেকে আমার মা বাবার টেনশন, আমার মা একটা টেনশনে এখনো বর্তমানে অসুস্থ, এখনো তিনি ঘরের থেকে অতীত বলতে গেলে আপনাদের কিছুটা পথ মানে বলতে গেলে 50-60 গজ 80 গজ এরকম এতটুকু দূরত্ব যেতে পারে, তাও কি ওনার সাথে একজন যেতে হবে, হয় আমি না আমার বোন না ছোট বোন, নাহলে উনি সাথে সাথে মাথা ঘুরে পড়ে যায় পেশার একটা সমস্যা দেখা। আর আমার বাবা এখন বর্তমানে ওনার বয়স হইতে হইতে ওনার এখন গলা দিয়ে ব্লাড বেড়ে, তো ওই জিনিসটা খেয়াল করে আমি মানে মানে টোটাল আমি এখন ক্যান্সেল করে দিয়েছি যে আমি এইসব পথে যাবো না। আমার যতটুকু কাজ করতে পারতেছি বা করবো যতটুকু শিখতে পারি শিখবো, আমার আব্বু বলতে আমাকে বলছে আমার দেখা দেওয়ার কেউ ছিল না, কিন্তু তুই এক ভাই তোরেও দেখা দেওয়ার কেউ নাই, একমাত্র আমি ছাড়া। তুই যতর পারাস আমার থেকে গাছগুলা শিখে নে। আব্বা আমার যতর পারতেছে শিখাইতেছে, যতর পারতেছে আমি শিখতেছি।
প্রিয় শ্রোতাই ছিল আমাদের আজকের অতিথি রাফির জীবনের অপ্রিয় সত্য। এই মুহূর্তে চলে যাচ্ছি ডক্টর তাজুল ইসলামের কাছে। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, কি বলার আছে আপনার?
আমাদের আজকের অতিথি রাফি মোটামুটি তার গল্পটাও আমরা সচরাচর যা বলি তবে এখানে একটা নতুন জিনিস হলো, নতুন নয় তো অনেকে আছে, তবে আজকের জন্য সবাইকে আমি তো যেভাবে সচেতন করতে চাই মা বাবাদেরকে, যে সমস্ত ছেলে বা মেয়ে যারা অল্প বয়সে কোনো একটা মানসিক চাপের কারণে, বকা খাওয়ার কারণে বা আরো কোনো কারণে ঘর থেকে বের হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী পর্যায়ে মানসিক বা অসামাজিক কোনো সমস্যা বা অপরাধের সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা এটা আমাকে মনে রাখতে হবে। কারণ আমরা আমাদের অনেকেই হয়তো বিভিন্নভাবে পারিবারিক চাপের মধ্যে থাকি, স্কুলে কলেজে বাসায়, কিন্তু এটা বিভিন্নভাবে ম্যানেজ করা হয় বা এটা হ্যান্ডেল করা হয়, কিন্তু ঘর থেকে পালিয়ে যারা যায় তাদের চরিত্র এবং স্বাভাবিক ভিতরে ব্যক্তিত্বের ভিতরে এক ধরনের অস্বাভাবিক বৈশিষ্ট্য তৈরি হয়, এটা ইঙ্গিত দেয় যে পরবর্তীতে তাদের ভিতরে অস্বাভাবিকতা সৃষ্টি হতে পারে। এটা আমাদের দেখতে হবে রাজনীতিক আশ্রয়ে বা যারা প্রভাবশালী তাদের সাহিত্যের কাজ করত এবং সেখান থেকে সেই মিছিল বহন করত, বিনিময়ে সে টাকা যেত। এই যে রিক্রুটমেন্ট আমাদের দেশের সমাজে এবং রাষ্ট্রে এবং রাজনীতিতে, এই যে নিজেদের রাজনীতি অপরাজনীতি করার জন্য যে এই ধরনের ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়, এই কালচার থেকে রাজনীতি অপরাজনীতি থেকে যদি আমরা সরে আসতে না পারি, তাহলে এই রাফিদের মতন ছেলেরা এই দাবিয়ে কিন্তু ব্যবহৃত হবে এবং অপরাধী হয়। বেশি টাকা পাওয়ার কারণে সে ওই টাকা দিয়ে নেশা করত এবং নেশা করার কারণে যে খরচ হতো সেই খরচ উঠানোর জন্য আবার ওই নেশা বিক্রি করা, মাদক সরবরাহ করা, মাদক চালানি করা, এখান থেকে আবার অবৈধ টাকা উপার্জন করা, এই যে একটা চক্র চলতে থাকে অপরাধ জগতের ভিতরে, অন্ধকার জগতের ভিতরে, এটা কিন্তু আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করবো। যারা এখানে দেখছে তাদেরকে এই চক্রের ভিতরেই যেতে হয় এবং এটা চলতে থাকে। এটা বাংলার একটা জন্য যে সামাজিক আন্দোলন দরকার অথবা প্রশাসনিক যে ইন্টারভেনশন দরকার আমাদের ক্ষেত্রে, এখন সে ভালো হতে থাকছে, আমরা তাকে আশা করি এবং দেওয়া করি সে নিশ্চয় ভালো হতে পারে। বিশেষ করে রিহাবে থাকার পরে তার ব্রেনে মস্তিষ্কে থেকে যে মাদকের যে প্রভাব কুপ্রভাব সেটা চলে গেছে, এখন সে সুস্থ ব্রেন দিয়েছে, সেই সুস্থ ব্রেন তাকে সুস্থ চিন্তা দেবে, এই সুস্থ চিন্তা তাকে সুস্থ এবং একটা সৎ জীবন দেবে, যাতে এই যে একবার ফিরে এসেছে একটা ভালো আবার ভালো জায়গায়, এখান থেকে যাতে সে আবার পিছপা না হয়, আবার সে যেন পিছনে সে চলতে না পারে, সেজন্য তাকে যেমন খুব উদ্বুদ্ধ হয়ে খুব দৃঢ়তার সঙ্গে এটাকে আঁকড়ে থাকতে হবে, তার পরিবার এবং সমাজকে সেরকম একটা প্রেক্ষাপট তার সুবিধা।
ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম,
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু SMS আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। সাগর চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়ার নেশায় আসক্ত একটা ছেলে কখনোই সুস্থ চিন্তা করতে পারে না, রাফি তার একটা বড় উদাহরণ। সুমিত লিখেছে, কিবরিয়া ভাই আমাদের এলাকাতেও মাদকের অত্যাচার, এখানে ভালোভাবে চলা কঠিন, আমরা কি কখনোই আমাদের দেশকে নেশামুক্ত করতে পারবো না, একটা প্রশ্ন। লতা লিখেছে, ভাইয়া আমি বুঝি না এরা কোনো মেয়েদেরকে শুধু পণ্য কেন মনে করে। রাসেল উত্তরা থেকে লিখেছে, ওর পরিবার চেষ্টা করেছে তবে মনে হয় আরো বেশি কেয়ারফুল হতে পারত। মীরা লিখেছে, রাফি জাস্ট একটা উন্মাদ, মাতাল এবং লম্পট, ও মেয়েদের অসাহত্যের সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, ওর ফাঁসি হওয়া উচিত। এ জাতীয় অনেক অনেক কমেন্টস এসছে।
তো লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, যারা আপনাকে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করছে, আজেবাজে কথা বলছে আপনার সম্পর্কে, তাদের কি বলতে চান?
তার আমি একটা কথা বলতে চাই, তারা যদি আমাকে এখন হাজার কথাও বলে, যদি হাজার খারাপ মানে বলে যে হ্যাঁ এটা খারাপ, আমার মনে লাগবে না, কারণ আমি তো খারাপ কাজ করছি, তাদের বলার অধিকার আছে যে হ্যাঁ আমি খারাপ কাজ করছি, তোরকে তো বলবে না তো কি বলবে। কিন্তু আমি আজকে বর্তমানে আমি এটা নিজের মুখে স্বীকার করতেছি, কারণ যেন আমার পরবর্তী কেউ বলতে না পারে যে তুই ওই জিনিসটা চুরি করছিস, কারণ আমি যদি একবার স্বীকার করে ফেলাই আমার এটা বলার কোনো সুযোগ পাবে না। আমি এটাই বলতে চাই যে তারা যত খারাপ মন্তব্য করুক আমি মাইনে নিতে পারবো।
ওকে প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। বড় বড় মতো ধন্যবাদ জানাই যারা এখানে এসে কনফেস করেন, একটু একটু করে এই অনুষ্ঠানটি প্রায় 150 বর্গের কাছাকাছি পৌঁছে গেছে, এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসা না থাকলে এই অনুষ্ঠানটি এতদূর আসতে পারত না। যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে যান, মোরালিটির দিক থেকে দোয়া করেন, তাদের জন্য কৃতজ্ঞতা জানাই যারা এতক্ষণ পর্যন্ত রাত জেগে আমাদের সঙ্গে ছিলেন। স্পেশালি থ্যাঙ্কস টু মাই টিম, সাউন্ডে যিনি কাজ করছেন মঞ্জু, স্পেশালি থ্যাঙ্কস টু রাজু, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই অনুষ্ঠান। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সবার বলার একটি জায়গা হোক এবিসি রেডিও, এবং সেই জায়গাটি থেকে অবশ্যই যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যে কথা কাউকে বলা যায় না, যা বিবেক বোধকে প্রতি মুহূর্তে দংশিত করে, সেই কথাগুলো নিয়ে আপনি আসতে পারেন লাখো জনতার মঞ্চে এবং স্বীকার করতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি আপনার জীবনে শেষ পর্যন্ত কি হয়েছিল। এজন্যই স্বীকার করবেন যে আপনার মতো করে ভুল কিংবা আপনার মতো করে অপরাধীর জন্ম যেন এই সমাজে আরেকটি না হয়। ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
অফ মিউজিক
এন্ড লাইফ
এন্ড এন্টারটেইনমেন্ট
FM 89.2, your A to Z's at ABC.